লোকটা এগিয়ে এসে তার কাঁধে হাত দিল।
আমি জানি তুমি পারবে, তোমাকে পারতেই হবে।
আমাকে মেরে ফেলবে না তো কেউ?
আমরা সবাই একদিন মরে যাই রুমা, তার আগে বেঁচে থাকার মতো বেঁচে থাকা দরকার, তাই না?
গপ মিলে ঠিক কিছু ভয়, কিছু রহস্য, কিছু হাসি, কিছু প্রেম, এই থেকে সবই আছে। গপ মিলে ঠিকের আজকের গপ্প অভিক অর্জুন দত্তর বিশ্বাসঘাতকের সন্ধানে পর্ব এক। এই গপ্প প্রাপ্তবয়স্ক ও প্রাপ্ত মনস্কের জন্য এবং সম্পূর্ণ কাল্পনিক। এনি ডিজিটাল কপি অফ দিস কন্টেন্ট লিডিং টু পাইরেসি ইজ এ ক্রাইম। এই গল্পের যে কোনো রকম পাইরেসির বিরুদ্ধে উপযুক্ত আইনি ব্যবস্থা নেওয়া হবে। পাইরেসি দণ্ডনীয় অপরাধ, অনুগ্রহ করে পাইরেসি করবেন না, পাইরেসি সাপোর্ট করবেন না। তাহলে শুরু করা যাক।
জয় কালী ফ্লুটস। অফিস থেকে ফেরার সময় রোজই দোকানটা দেখে দিব্যেন্দু, তবে শুধু দেখাই হয়। সাত জন্মে তাদের পরিবারে কেউ গান বাজনা করেনি, গানের ব্যাপার পরিবারে নেই, কেউ শোনেও না। প্রবল গরম পড়েছিল, এখন বৃষ্টিও হচ্ছে। অফিস ফেরতা বৃষ্টির চোটে জয়কালী ফ্লুটসেই আটকে গেল দিব্যেন্দু। গিটার, মাউথ অর্গান, হারমোনিয়াম, তবলা, কত জিনিস দিব্যেন্দু মরা চোখে দেখতে লাগল। হঠাৎ একটা জিনিসের ওপর তার চোখ আটকাল। বাহ, ভালো তো, এটা কাজের। দিব্যেন্দু জিজ্ঞেস করে,
কত বাবা?
দোকানদার দাম বলল। দিব্যেন্দু দরদাম না করেই সেটা কিনে ফেলল। বৃষ্টি থামতেই দৌড়। শিয়ালদা অব্দি দৌড়ে যেতে পারলে বাস ভাড়াটুকু বাঁচে, টাকা বাঁচাতে পারলেই লাভ। ট্রেন শিয়ালদায় দাঁড়িয়ে আছে, ঝড়ের মতো পাবলিক ছুটছে ডান দিক থেকে বাঁ দিক থেকে। সামনে থেকে পাঁচ নম্বর বগি, তাদের গ্রুপের ওই একটাই কামরা। দিব্যেন্দু ছুটল না, ও জানে কামরুল ঠিক সিট রেখে দেবে। কামরুলকে সবাই ভীমরুল বলে। কামরুল অবশ্য তাতে রাগে না, কিংবা রাগলেও সেটা দেখায় না। হাওয়া খারাপ হচ্ছে, রাগ দেখিয়ে লাভ নেই। দিব্যেন্দু ঢুকতেই কামরুলের চোখ খুশিতে ভরে উঠল।
আরে এসো এসো।
দিব্যেন্দু বসল উইন্ডো সিট, তাস সাফল করছে তাপস। আর চোখে দিব্যেন্দুর দিকে তাকিয়ে বলল,
কালকের পেমেন্টটা পাইনি কিন্তু।
হ্যাঁ দিয়ে দিচ্ছি, ভাবখানা এমন করছে যেন পালিয়ে যাও।
বাঙাল, কাঁটা তার বেরিয়ে এসেছিস, কবে আবার উপারে চলে যাবি তো?
চপ সারা পোকা ঘোর।
এই ওয়েস্ট ইন্ডিজ কিভাবে হারলো দেখলে?
তাপস কিছু একটা বলতে যাচ্ছিল, কামরুল অন্য কথা তুলল। অন্য কথা তোলার দায় কামরুলেরই থাকে, না তুললেই সব ঝামেলা শেষমেশ হিন্দু মুসলমানেই চলে যাবে। ট্রেন ছাড়ল, তাস পেটানো চলছে।
চলো চলো,
তাপস দিব্যেন্দুর দিকে তাকিয়ে বলল,
কিরে বাঙাল, তুই দেখলি আমি টেক্কা দিয়েছি, তারপর তুই ট্রাম করলি। হ্যাঁ, এই শুটকি মাছের বুদ্ধি নিয়ে কি তুই খেলতে আসিস?
হ্যাঁ ঠিক আছে, গিরি গুগলি থাম, অনেক হয়েছে, বাড়ি গিয়ে মাংস রান্নার সময় আরো দুধাবার চিনি দিয়ে দিস।
খেলতে পারিস না, খেলতে আসিস কেন?
চল চল।
উপাস থেকে একটা বাচ্চা ড্যাব ড্যাবে চোখে তাদের দেখছে। দিব্যেন্দু সেটা দেখে চুপ করে গেল। দিব্যেন্দু জানে মুখে মারিতং বীর তাপস বাড়িতে একেবারে ভিজে বেড়ান ভদ্র। তাপসের বউ বাঙাল, বাঙাল বউকে নিয়ে যা সব ফ্রাস্ট্রেশন ট্রেনে ঝাড়ে তাপস। এক একটা স্টেশনে ট্রেন দাঁড়াচ্ছে, আরো লোক উঠছে, দম বন্ধ হয়ে যাচ্ছে। অফিসে মারাত্মক ঝামেলা হয়েছে আজ, চাকরিটা যাবে যাবে করছে। দিব্যেন্দুর কাঁধের কাজটা কেমন দপদপ করছিল, প্রেশার বেড়েছে, ওষুধ খেতে হবে। তুমুল বৃষ্টি হচ্ছে। স্টেশনে ট্রেন থামার পরে দিব্যেন্দু আর অপেক্ষা করল না, দৌড়ে সাইকেল স্ট্যান্ডে গিয়ে সাইকেলটা নিয়ে তাতে উঠে পড়ল। দাঁড়ানো যাবে না, বেগ এসেছে। প্রতিদিন ঠিক এই সময়টাতেই ওর বেগ আসে। অনেক কষ্টে বেগ আটকে দিব্যেন্দু মফস্বলের রাস্তায় সাইকেল ছোটাল। রুমা জানলা দিয়ে দেখছিল দিব্যেন্দু আসছে, দৌড়ে দরজা খুলে দিল। দিব্যেন্দু সাইকেল ফেলে জামা প্যান্ট খুলে গামছা নিয়ে বাথরুমে দৌড়ল। আধ ঘন্টা পর বাথরুম থেকে বেরিয়ে লুঙ্গি আর ফতুয়া পরে ব্যাগ থেকে জয়কালী ফ্লুটস থেকে কেনা জিনিসটা বের করে রুমাকে ডাকল।
ওই এসো দেখি।
রুমা ঘরে ঢুকল।
এসো, কাছে এসো।
রুমা আরেকটু এগিয়ে এলো। দিব্যেন্দু অভ্যস্ত হাতে রুমার চুল ধরল।
এসেছিল আজ? তোর নাম?
রুমা চুপ করে বসে রইল, কথা বলল না। দিব্যেন্দু হাতে নিল জিনিসটা, তবলার হাতুড়ি, ছোট অথচ কার্যকর। মেঝেতে বসে রুমার বাঁ পায়ের বুড়ো আঙুলে সজোরে একটা বাড়ি মারল। রুমা আর্তনাদ করে মেঝে বসে পড়ল, রক্ত বেরোচ্ছে। দিব্যেন্দু রুমার দিকে তাকিয়ে হেসে বলল,
আজকে কিনলাম, এটা কাজে দেবে। যাও, মুড়ি গরম করে নিয়ে এসো, যাও।
রুমা ফ্যাল ফ্যাল করে দিব্যেন্দুর দিকে তাকিয়ে রইল। তার ব্যাকগ্রাউন্ডে তাদের প্রি ওয়েডিং ফটোশুটের ছবিগুলো কোলাজ করা, রুমার ভাই বানিয়ে দিয়েছিল।
যখন মারবে তখন দেখবে যেন পোশাকের উপর দিয়ে মারে, তাতে লাগে কম,
বলল পলা। পায়ে ব্যান্ডেজ করতে হয়েছে, ইঞ্জেকশন পড়েছে, ব্যথা হচ্ছে ভীষণ। যে ওষুধের দোকানে রুমা ব্যান্ডেজ করাতে গেছিল সেখানেই পলার সঙ্গে রুমার আলাপ হয়েছিল। পলার হাত ভেঙে দিয়েছিল ওর বর, এখন অনেকটাই ঠিক আছে। আজ পলার হাতে ইস্ত্রি ঘষে দিয়েছে, কালো হয়ে ভয়াবহ দেখাচ্ছে। রুমা আর পলা ওষুধের দোকান থেকে বেরিয়ে হাঁটছে। রুমা খানিকটা খুঁড়িয়ে খুঁড়িয়ে হাঁটছে, ওর বেশ ব্যথা করছে।
তোমাকে যখন ইস্ত্রি দিল তখন কি জামা পরেছিলে?
না, স্নান করে এসেছিলাম। কি মনে হয়েছিল ছেঁকা দিয়ে দিল?
আজমত স্টোরের গেটের পাশ দিয়ে ঘড়ি দেখা যাচ্ছে, রাত 8টা বেজে গেছে। দিব্যেন্দু যেমন রুমাকে সন্দেহ করে, পলার ক্ষেত্রে ব্যাপারটা সেটা নয়। পলার বাবার কাছে ওর শ্বশুরবাড়ি থেকে 15 লাখ টাকা পণ চেয়েছিল। পলার বাপের বাড়ি 13 লাখ টাকা জোগাড় করতে পেরেছিল। ওই 2 লাখের জন্যেই পলাকে এখনো মার খেতে হচ্ছে। ওর বরের ইচ্ছে হলেই পলাকে মারে।
সেই যে ছেলেটা যাকে নিয়ে তোমার সন্দেহ করে, সে এখন কোথায় আছে? জানি না।
রুমা বাড়ির সামনে পৌঁছতে দেখল পাড়ার কোন এক বয়স্ক লোকের সঙ্গে দিব্যেন্দু গল্প করছে। পাড়ায় দিব্যেন্দুর ইমেজ অত্যন্ত ভদ্র সভ্য একজন মানুষের।
আমি ঢুকলাম, সাবধানে যাও।
দিব্যেন্দু দেখল রুমা ঘরে ঢুকছে, সে কিছু বলল না। যার সঙ্গে দিব্যেন্দু কথা বলছিল সেই ভদ্রলোক রুমার পায়ের দিকে তাকিয়ে কি হয়েছে জিজ্ঞেস করতেই রুমা তাড়াতাড়ি বলল,
ওই রান্না করতে গিয়ে আমি চাই।
সে আর দাঁড়াল না, দ্রুত পায়ে ঘরের ভিতরে ঢুকে গেল। বাইরে থাকলে রাতে দিব্যেন্দু এসে বলবে সে ওই লোকটার সঙ্গে ভাব জমাতে চেষ্টা করছিল। ওই লোকটা রুমার বাবার বয়সী জেনেও দিব্যেন্দু নোংরা ইঙ্গিত করবে। রুমা ঘরে ঢুকে গেল, ফোনে প্রত্যুষের নাম্বার ডায়াল করল। ফোন এখনো অফ। রুমা হাল ছাড়ে না, রোজই একবার চেষ্টা করে। দিব্যেন্দু হুট করে ঘরের ভেতর ঢুকে গেল।
কি হলো? কাকে ফোন করছিলে? হ্যাঁ,
কাউকে না।
ব্যথা হয়েছে পায়ে?
রুমা ঘাড় নাড়ল। দিব্যেন্দু বসার ঘরে গিয়ে টিভি চালিয়ে দিল। রুমার মনে পড়ে গেল ফুলসজ্জার রাতে দিব্যেন্দু জিজ্ঞেস করেছিল,
প্রেম করেছ কোনোদিন?
না।
দিব্যেন্দু খাটে শুয়ে চুল ঠিক করতে করতে বলেছিল,
আমার ছিল, কেটে গেছে, খুব ভালোবাসত। শোনো, প্রেম টেম নিয়ে না অত চাপ নেবে না, ওগুলো পাস্ট লাইফ, অত চাপের কিছু নেই।
না, সত্যি নেই।
আমাদের তো আগে বন্ধু হওয়া দরকার, তাই না?
রুমা তাও বলেনি। রাত কেটে গেল। পরের দিন দিব্যেন্দু কেমন মায়া ভরা চোখে ওর সঙ্গে কথা বলল, ভালো ভালো চকলেট এনে দিল। তিন চার দিন কেটে গেল। রুমার মনে হল সে খুব বড় কোনো অন্যায় করছে। রাতে ক্রিম মাখতে মাখতে বলেছিল,
একজন ছিল, কথা হতো ফোনে, এইটুকুই আর কিছু না।
এই তো, সব বলা উচিত, ঠিক করেছ।
রুমা একটু একটু করে বলতে শুরু করল,
ওর নাম প্রত্যুষ, ওই আসলে পাশের বাড়িতে পড়াতে আসতো, ওখানেই দেখা হয়েছিল প্রথম, তারপর কি।
রাত ১২টা নাগাদ ঘুমল। মাঝরাতে হঠাৎ প্রবল যন্ত্রণায় চিৎকার করে উঠেছিল সে। দিব্যেন্দু ওর হাতে পেরেক ফুটিয়ে দিয়েছিল।
ভালো তো দাদা?
দিব্যেন্দু বাজারে এসেছে। বলভদ্রকে দেখে দিব্যেন্দু প্রশ্নটা করল। বলভদ্র এই পাড়াতেই থাকেন। এই আগুন বাজারে দিব্যেন্দুকে দেখে বলভদ্রর মনটা ভালো হয়ে গেল। ভারী ভালো ছেলে, মিষ্টভাষী, বড়দের সম্মান করে।
ভালো আর কি দেখলে হে, আদা ৩৫০, তা আজ তো ছুটি।
হ্যাঁ দাদা।
তো আজ চলে এসো আমাদের বাড়ি, দুপুরে খাওয়া দাওয়া করে যাও। তোমার বৌদি তো অনেকদিন ধরেই বলছিল কি খাবে বলো।
আজ মানে দাদা আজকে?
ওসব কথা শুনবো না ভাই, আজকেই আসতে হবে, অনেক ডেট পিছিয়েছো, আর না।
দিব্যেন্দু নিমরাজি হয়ে মাথা নেড়ে চলে গেল। পোস্ত নিয়ে বলভদ্র হন্তদন্ত হয়ে মাছ বাজারের দিকে রওনা হয়ে গিন্নিকে ফোন করে দিব্যেন্দুদের খাওয়ার ব্যাপারটা জানিয়ে দিল। ৫:৩০ নাগাদ বাজার সেরে স্কুটির সামনে ব্যাগ ঝুলিয়ে বলভদ্র রওনা দিলেন। বৃষ্টির মধ্যেই রোদ উঠে গেছে আর তাতে প্রবল গরম লাগছে। বাড়ির সামনে এসে স্কুটি রেখে আগে তালা খুললেন তিনি। সাধারণত কোথাও গেলে বাড়ির দরজা বাইরে থেকে তালা বন্ধ করে দিয়ে যান। দরজা খুলে আবার স্কুটির কাছ থেকে ব্যাগ নিয়ে রান্নাঘরে ঢুকে বললেন,
এরাও করে ভালো, আর হ্যাঁ শোনো, গলার কাজটা কিছু একটা দাও, দিব্যেন্দুর বউয়ের সামনে আবার গল্প করতে বসে যেও না, ডাকটা আমার সিগারেটের ছাকায় হয়েছে।
বলভদ্রের স্ত্রী রূপালী ঘাড় নাড়লেন। বলভদ্র সিগারেট ধরালেন, তারপর মনে মনে ভাবলেন,
দিব্যেন্দুকে দিয়ে একটা পলিসি করাতেই হবে, নইলে এ মাসের টার্গেট ফুলফিল হবে না। জীবনে কত জ্বালা।
রুমাকে নিয়ে দিব্যেন্দু বলভদ্রের ড্রয়িং রুমে ঢুকল।
বসো।
রুমা খুঁড়িয়ে হাঁটছিল।
বৌমার কি হয়েছে?
চোট লেগেছে।
হ্যাঁ, খুব চিন্তায় আছি বুঝলেন দাদা, পাটা বেশ ফুলেছে, একজন ভালো ডাক্তার দেখাতে পারলে খুব ভালো হতো।
বলভদ্রের স্ত্রী রূপালী ঘরে ঢুকেছিলেন। দিব্যেন্দুর কথা শুনে তার মন খারাপ হল। কত খেয়াল রাখে স্ত্রীর দিব্যেন্দু, সবার আড়ালেই দীর্ঘশ্বাস পড়ল তার।
শোনো, সরকার বাবুকে দেখি নাও, খুব ভালো ডাক্তার।
হ্যাঁ, আজকেই দেখাচ্ছি।
রুমা চুপ করে বসে রইল। বলভদ্র তার স্ত্রীর দিকে তাকিয়ে বললেন,
বৌমাকে নিয়ে ঘরে যাও।
রূপালী রুমাকে নিয়ে তাদের বেডরুমে গেলেন।
দিব্যেন্দু খুব খেয়াল রাখে তোমার।
রুমা ঘাড় নাড়ল, রূপালী গলা থেকে কাপড় সরালেন। রুমা সেটা দেখে বলল,
এটা সিগারেটের ছ্যাঁকা তাই না?
রূপালী কিছু বলার আগেই রুমা বুকের কাপড় সরাল। ডান স্তনে গোল করে ছ্যাঁকার দাগ। রূপালী বড় বড় চোখ করে সেদিকে তাকিয়ে রইলেন। রুমা কাপড় ঠিক করে নিয়ে বসল।
দেখে তো মনে হয় না,
আপনার বরকে দেখেও মনে হয় না।
কিছু ভেবেছ?
একজন আছে, রোজ ফোন করি, একদিন ফোন পাবো নিশ্চয়ই, সেদিনের অপেক্ষাতেই আছি।
ভাত বেড়ে দাও, দুটো বাজতে চললো,
চলো, দেরি করলে অন্য সমস্যা হবে।
দিব্যেন্দু আর বলভদ্র টেবিলে বসেছে। রূপালী খাবার দিতে শুরু করলেন। বলভদ্র বললেন,
তোমরা দুজনেই বসে যাও, আবার দাঁড়িয়ে আছো কেন?
রুমা বসল।
দুই পরিবার মিলে কোথাও বেড়াতে যেতে হবে, কি বলবো, সমুদ্র দেখবে? দিব্যেন্দু, এই যে ছুটি ম্যানেজ করো, আমরা গোয়া ঘুরে আসবো।
গোয়া? সে তো অনেক খরচ দাদা।
আরে সে লোক আছে আমার, ব্যবস্থা হয়ে যাবে, ওসব দিয়ে ভেবো না।
খাওয়া দাওয়া শেষ করে রুমাকে নিয়ে রূপালী ঘরে গেলেন। বলভদ্র সিগারেট ধরিয়ে বললেন,
বুঝলে দিব্যেন্দু, একটা ইন্স্যুরেন্স এসছে, ডেথ বেনিফিট প্রচুর টাকার, একবার দেখতে পারতে।
আচ্ছা আচ্ছা, আমি যদি আমার বউয়ের নামে করি? না মানে ও তো চাকরি করে না, আমার নামে তো পলিসি আছেই, ওর নামেও থাক।
আরো খানিক আড্ডার পরে বলভদ্রের বাড়ি থেকে ফিরে এলো রুমা আর দিব্যেন্দু। দরজা বন্ধ করে বেডরুমে গিয়ে রুমাকে ডাকল,
এদিকে এসো।
বৃষ্টি হচ্ছে বাইরে, আবহাওয়া বেশ ঠান্ডা হয়েছে, গরমের তেজটা নেই, ঘামটাও চলে গেছে। রুমা দিব্যেন্দুর সামনে এসে দাঁড়াল।
গোয়া যাবে?
তুমি গেলে যাব।
কি বলছিল ওই মুটকিটা? হ্যাঁ, বলভদ্রের বউকে কি বলেছ?
বলিনি কিছু।
দিব্যেন্দু রুমার ডান হাতটা ধরল, নিজের হাতের মধ্যে হাতটা নিয়ে খেলতে খেলতে বলল,
গোয়া ভালো জায়গা, তোমাকে বিকিনি কিনে দেব, বিকিনি কিনে বিচে বসবে, সব লোক তোমার শরীর দেখবে, ভালো লাগবে, তাই না?
দিব্যেন্দু রুমার হাত মুচড়ে দিল। রুমার যন্ত্রণায় মুখ বিকৃত করল, কিন্তু ওর মুখ দিয়ে কোনো শব্দ বেরোল না। দিব্যেন্দু রুমার হাত ছেড়ে দিয়ে বলল,
তোমার তোমার বাবা মা আসবে কাল, ঘরদোর পরিষ্কার করে রাখবে।
রুমা কিছু বলল না। দিব্যেন্দু জানলার পর্দা সরিয়ে বৃষ্টি দেখতে শুরু করল। ভালো লাগে বৃষ্টি দেখতে, মফস্বলে গাছপালা বেশি, অফিসে থাকলে বৃষ্টি দেখাও যায় না। রুমা ঠাকুর ঘরে গেল, ফোনটা বের করে আবার নাম্বারটা ডায়াল করল। প্রত্যুষের ফোন যে সুইচড অফ, সেটা তিনটে ভাষায় শুনিয়ে দিল। পায়ে যন্ত্রণা ছিল, দিব্যেন্দুর হাত মুচড়ে দেওয়ার পর পায়ের যন্ত্রণাটা কম লাগছে, ব্যথাটা হাতে বেড়ে গেছে মনে হচ্ছে। রুমার মনে পড়ে গেল আফগানিস্তানের একটা ভিডিও দেখেছিল, ভিডিওটা দিব্যেন্দুই পাঠিয়েছিল। একটা মেয়ে পশ্চিমী পোশাক পরেছিল বলে তাকে গুলি করে মারা হয়েছে, এগুলো পরা ঠিক না। দিব্যেন্দু ভিডিওটা পাঠিয়ে লিখেছিল,
দেখো তুমি কত ভালো আছো, এসব জায়গায় মেয়েদের অনেক বেশি মারা হয়।
ভাবতে ভাবতে দিব্যেন্দুর গলা ভেসে এলো,
শোনো,
দিব্যেন্দু ডাকছে আবার। রুমা তাড়াতাড়ি উঠে পড়ল, বেশি দেরি করলে সমস্যা বাড়বে। দিব্যেন্দু শুয়ে আছে, রুমা ঘরে ঢুকতে বলল,
আমার চাকরিটা চলে যেতে পারে, সেরকম হলে তোমাকেই রোজগার করতে হবে, কি পারবে? হ্যাঁ বলো, লোকের সঙ্গে শুতে পারবে? তাহলে তো দারুণ ব্যাপার হবে, আনন্দে আনন্দে অনেক টাকা আসবে।
রুমা চুপ করে দাঁড়িয়ে রইল। এই কথাটার মানে কি? তাকে পরীক্ষা করছে?
চাকরি চলে যাবে কেন?
আছে অনেক ব্যাপার, কোম্পানির অবস্থা বিশেষ ভালো না, লোকছাটাই চলছে, বিরাট কেচ্ছা, সারাদিন ঘরে থাকবো তখন ভালো হবে, তাই না? মানে খুশি হওনি, তাই না? খুশি হওনি?
দিব্যেন্দু খাট থেকে নেমে রুমার থুতনি ধরে বলল,
তাহলে হাসছো না কেন? আসো আসো, খুশি হবে কি করে, আমি গেলেই তো সেই ছেলেটা আসে, তাই না?
তুমি তো সিসিটিভি লাগিয়েছো, দেখতে পাও না?
ঠিক দেখতে পাই, আমার চোখকে ফাঁকি দিয়ে অভিসারে যাবা তো, একদিন ঠিক ধরা পড়বে, তারপর পুঁতে রাখবো এই ঘরের মধ্যে, পুঁতে রাখবো। জবাবকে গিয়ে জিজ্ঞেস করো কি খাবে, মাছ না মাংস, আমাকে কিনতে যেতে হবে তো।
দিব্যেন্দু খাটে এসে শুল। কাল অফিস ছাটাইয়ে লিস্ট বেরোনোর কথা, তার নাম থাকার সম্ভাবনা আছে। সে ঠ্যাঙের উপর ঠ্যাং রেখে পা দোলাতে শুরু করল। বাপ্পার দোকান থেকে নতুন ফোনে সিম লাগিয়ে বেরিয়ে এলো পূর্ণ, হাতে ব্যাগ, নতুন ঝাঁ চকচকে ফোন। ফোন কেনার টাকা দিয়েছে বাপিদা, বাপিদার বাড়ি দেখভাল করতে হবে। বাপিদা জার্মানিতে থাকে, এর আগের কেয়ারটেকার ছেলেটা মাঝে মাঝেই রাতে বাড়িতে বাইরের ছেলেপেলে নিয়ে এসে মধুচক্রের আসর বসাত। পুলিশ রেড হবার দিন ছেলেটা পালালো। তারপর পাড়ার কেষ্টবিষ্টুদের ফোন করে বাপিদা পূর্ণকে রিক্রুট করেছে। পূর্ণর একটাই কাজ, সারা দিন বাপিদার বাড়িতে থাকা। এই ফোনে ভিডিও কল করে বাপিদা আপডেট নেবে বলেছে। যখন ফোন করবে তখনই ধরতে হবে, নইলে চাকরি নট। বেশ বড় বাড়ি। পূর্ণ দরজা খুলে বাড়ির ভেতরে ঢুকে দরজা বন্ধ করে দিয়ে ঘরের ভেতর ঢুকে সোফায় বসল। তবে খুব বেশি দিন এই স্বাধীনতা পাওয়া যাবে না, বাপিদা বলে দিয়েছে ঘরে বাইরে সিসিটিভি বসবে, জার্মানি থেকে সব দেখবে।
এখনো তো বাপিদাকে নাম্বার দেওয়া হয়নি, নাম্বার পেয়ে গেল নাকি? সর্বনাশ! হ্যালো বাপিদা।
হ্যালো হ্যালো প্রত্যুষদা, আমি এতদিন পরে তুমি ফোন অন করেছো।
জার্মানিতে ঠান্ডা কেমন গো?
কে প্রত্যুষদা, শুনতে পাচ্ছ? হ্যালো, আমি রুমা।
রুমা? রুমা আবার কি রে বাপ?
প্রত্যুষদা, আমার ভাই বিপদ, আমার বাঁচাও, যেভাবে হোক আমাকে তুমি এখান থেকে নিয়ে যাও, প্লিজ প্লিজ, আমি তোমার ভাই পড়ি, আমার বোন আমাকে মেরে ফেলবে।
কে কে বলছেন? আমি পূর্ণ বলছি।
হ্যালো, কে? এটা তো প্রত্যুষদার নাম্বার, কিন্তু আপনি তো প্রত্যুষদার নন। কে আপনি? প্রত্যুষদার ফোন চুরি করেছেন?
ইল্লি আর কি, টাকা দিয়ে ফোন কিনলাম, টাকা দিয়ে সিম কিনলাম, তোর বাপ চোর হারামজাদি, কারে কি বলিস তুই?
ফোনটা কেটে গেল। পূর্ণ রাগী চোখে ফোনের দিকে তাকিয়ে থাকলো।
এ কি রে, প্রথম দিন থেকে এসব ঝামেলা শুরু হয়ে গেল।
কাতলা, ভেটকি, ইলিশ, চিতল, রুমার বাবা মাছ খেতে ভালোবাসেন বলে দিব্যেন্দু চার রকম মাছ নিয়ে এসেছিল। রুমার মা সেটা দেখে বলল,
দেখেছ জামাইটা এত ভালো, এই জন্যই তো আমি সবসময় বলি তোদের মধ্যে যদি কোনো ঝামেলা হয় আমি কিন্তু সবসময় জামাইয়ের দিকে থাকব। ও কপাল খুললে আমার ছেলে পাওয়া যায়।
রুমা আলু কাটছিল, কিচ্ছু বলল না। রুমার বাবা টিভি দেখছেন।
আরে বলি, এক বছর তো হলো, জামাইয়ের বাড়ির লোকেরা কিছু বলে না বাচ্চা কাচ্চা নেওয়ার ব্যাপারে?
চুপ করো না মা, তুমি বাবার সঙ্গে গিয়ে টিভি দেখো।
কেন রে, কি হয়েছে? ঠিক করে জামাই দেখাশোনা করিস তো, ঝগড়া করেছিস নাকি?
আসতে
বল, বাবা শুনতে পাবে। মাত্র 5,000 টাকা পেনশন পায়, এখনো ছোটটার বিয়ে দেওয়া বাকি, তোর কথা শুনে তোকে নিয়ে চলে যাবে।
তাই নিয়ে যাও না, আমি নয় কিছু একটা করে নেব।
কি করবি তুই? কি জানিস তুই? চাকরি করবি? গাড়ি আছে, রাস্তায় নামিয়ে দেবে। আর শোন, ছেলেরা ওরকম সবাই গায়ে হাত তুলে, তুই কি ভাবিস তোর ওই দেবতুল্য বাবা কোনোদিন গায়ে হাত তুলেনি? কতবার মেরেছে আমায়, ওসব প্রথম প্রথম হয়। পুরুষ মানুষ শুরুতে একটু গরম দেখাবে, তারপর দেখবি ধীরে ধীরে ঠান্ডা হবে, বউ ছাড়া চলবে না। তোর বাবাকে দেখিস না, আমাকে ছাড়া এখন কোথাও যাবে?
জানতাম তুমি এটাই বলবে, যেদিন আমি মরে যাব সেদিন তোমাদের বুক চড়বে।
কিচ্ছু হবে না, মেয়েদের বেড়ালের প্রাণ নেই, ও দেখবি সব ঠিক হয়ে যাবে। তোকেই তো মারে, তাও ঘরের ভেতরে, বাড়ির বাইরে গিয়ে কোনোদিন লোকের সামনে বাজে ব্যবহার করেছে কি? ও করবে না, আমাদের জামাই সে ছেলেই না, কত সম্মান করে।
ওসব লোক দেখানো,
ওরে মুখ পড়ি, তুই কারো পাল্লায় পড়েছিস নাকি বলতো? আমাদের মুখে চুনকালি দিবি নাকি? সন্ধুমা, আমি কিন্তু ভালোর ভালো খারাপের খারাপ। এত বড় বাড়িতে থাকিস, ছেলের বাবা মানে গোটা বাড়িতে শাসন করিস, এখন যদি আমার ওই ছোঁড়াটাকে এখানে জুটিয়ে এনে কোনো ঝামেলা করতে দেখেছি না, তাহলে তোর কপালে অসীম দুঃখ আছে।
আমার পাটা দেখেছো, হাতুড়ি দিয়ে মেরেছে।
হাতুড়ি দিয়ে মানেনি, অন্য কোনো ভাবে চোট পেয়েছি। এখন আমার কাছে গল্প দিচ্ছিস না? তোর ধান্দা তো আমি জানি, তুই ওই আগের রসটা ভুলতে পারিসনি। তুই ছেলেটার সঙ্গে পালাবি তাই না? শুরু থেকে তুই এই প্ল্যান করেই চলেছিস। আজকের তো গল্প না এটা, সেই কবেকার গল্প।
গল্প দিচ্ছি, এটা হাতুড়িতে মারানো কি বুঝতে পারছো না তুমি?
না, কোনোভাবেই হাতুড়িতে মারা না, তুই মিথ্যে কথা বলছিস। সোনার টুকরো ছেলেটার নামে কলঙ্ক দিচ্ছিস তুই, আমি সব জানি। স্কুলের পেছনের মাঠে সন্ধেবেলায় তোকে ওই হারামজাদাটার সাথে আমি তো ধরেছিলাম, তুই তার শোধ নিচ্ছিস?
রুমা কিচ্ছু বলল না, আর চুপ করে রইল। বাড়িঘর শখের জিনিস, সবার কি আর সে ভাগ্য হয়? কেউ অনেক টাকা রোজগার করে দামি বাড়ি বানিয়েও শান্তিতে থাকতে পারে না, কেউ আবার কম টাকা রোজগার করে ভাড়ার ঝুপড়িতে থেকেও সুখী। বাপিদা যে কোন ক্যাটাগরিতে পড়বে সেটাই ভাবে পূর্ণ। জার্মানিতে তো ভালোই থাকে, আর হয়তো এ জন্মে এদেশে ফিরবে না। পূর্ণ সারাদিনে তেমন কাজ নেই, বসার ঘর বাদে সব ঘরে তালা দেওয়া, চাবি তার কাছেই থাকে। সব ঘরেই তালা খুলে খুলে দেখে পূর্ণ, ফ্যান চালিয়ে নরম বিছানায় ছাদের দিকে মুখ করে শুয়ে থাকে। এত সুখ কি সইবে? না, সইবে না। বাপিদা পড়াশোনায় বিরাট কিছু ভালো ছিল না কোনো কালে, হঠাৎ করেই চাকরি পেয়ে চলে গেল, তারপর এত বড় বাড়ি করল, পাড়ার সবাই দেখল, বাইরে গেলেই নাকি টাকা, এ পোড়া দেশে টাকা কোথায়? পূর্ণ কটা দিন টোটো চালিয়ে দেখেছে, অনেক ঝামেলা, লাইনে সবাই টোটো চালায়, এলাকায় চড়ার লোকের থেকে এখন চালানোর লোক বেশি। তার থেকে বাপিদার চাকরিটাই ভালো, শুধু বাপিদার কঠিন নির্দেশ আছে, এ বাড়িতে কাউকে ঢোকানো যাবে না, একা থাকতে হবে তাকে। তিনতলায় একটা ছোট ঠাকুর ঘর আছে, পূর্ণ ঠাকুর ঘরে তালা খুলল। লক্ষ্মী ঠাকুরের মুখখানি ভারী মিষ্টি, পূর্ণ কিছুক্ষণ ঠাকুরের সামনে বসে থাকল। প্রণাম সেরে পূর্ণ উঠতে গিয়ে দেখল ঠাকুরের আসনের পাশে স্টিলের একটা আলমারি রাখা।
কি আছে এতে?
চাবির থোকা থেকে চাবি বের করে চেষ্টা শুরু করল।
না, এটাতেও তো খুলছে না, এইটা দেখি। না, এইটা দিয়ে একবার ট্রাই করে দেখি। কি রে, একটাতেও তো খুলছে না।
চাবিগুলো আবার পকেটে নিয়ে ঠাকুর ঘর থেকে বেরোতে গিয়ে পূর্ণর চোখে পড়ল যে আসনের একটা ড্রয়ার আছে। ড্রয়ার ঘাটতে তার ভেতরেই আরেকটা গোপন কুঠুরি খুঁজে পেল, অন্য কেউ হলে পেত না, পূর্ণ পেল। কিছুদিন একটা ফার্নিচারের দোকানে কাজ করেছিল সে, ওই কুঠুরি খুলতেই আলমারির চাবি পাওয়া গেল। পূর্ণ ধম মেরে কিছুক্ষণ বসে রইল।
পরের বাড়ি দেখাশোনা করতে দিয়ে গেছে, বিশ্বাস করি তো, এটা কি ধর্মে সইবে? কিন্তু দেখতে কি আছে, দেখে শুনে আবার না হয় যেখানকার চাবি সেখানে রেখে দেবো।
দ্বিতীয় যুক্তিটা জিতে গেল, কিন্তু চাবিটা নিয়ে উঠে দাঁড়াতেই ফোনটা আবার বাজতে শুরু করলো।
হ্যালো
হ্যালো হ্যালো প্রত্যুষদা, হ্যালো প্লিজ শোনো, আমি জানি এটা তুমি, আমাকে বাঁচাও, আমাকে না ওরা মেরে ফেলবে, বিশ্বাস করো আমি বাঁচবো না, আমাকে মেরে ফেলবে, আর আমার মাকে তো তুমি চেনো বলো, আমি মেয়ে তো মেয়ে সন্তানদের বিন্দু মাত্র দাম নেই। হ্যালো হ্যালো শুনতে পাচ্ছ প্রত্যুষদা?
আরে আপনাকে বললাম এটা নতুন নাম্বার, কি আজে বাজে ফোন করে যাচ্ছেন বলুন তো।
আপনি ফোন চুরি করেছেন তাই না? প্রত্যুষদার ফোনটা আপনি চুরি করেছেন তাই তো?
তুই চোর, তোর বাপ চোর, তোর চোদ্দ গোষ্ঠী চোর।
শুনুন না শুনুন না, আমার না ভারী বিপদ, যার ফোন তাকে একটু দেখুন না, দেওয়া যায় নাকি?
কারো ফোন না, এটা আমার ফোন।
আপনার ফোন তা কি করে হয়? আজ এটা কোথায়?
এটা তোর মুন্ডু।
রেগে মেগে ফোনটা কেটে চাবিটা আবার ড্রয়ারেই রেখে দিল পূর্ণ। কাজে যখন বাধা এসেছে তখন সে কাজ না করাই ভালো। অফিস থেকে ফেরার পথে দিব্যেন্দুর মনটা আজ বেশ ফুরফুরে হয়ে আছে। চাকরিটা তো যায়নি, উল্টে প্রমোশন হয়েছে। সাহেব ওর কাছে জানতে চেয়েছিল অফিসে কার চাকরি যাওয়া উচিত। ও বয়স্ক পালদার নাম বলে এসেছে। ফুরফুরে মেজাজে তাল কাটলো কারণ স্টেশনে নেমেই প্রতিদিনের মতো বেগ পেয়ে গেল। ঝড়ের গতিতে সাইকেল চালিয়ে বাড়ি এসে শ্বশুরের সামনেই জামা প্যান্ট খুলে বাথরুমে ঢুকে গেল। রুমা চা বসাল। রুমার মা ব্যস্ত হয়ে পড়ল,
ছেলেটা এত রাস্তা পেটে পড়ে এলো, কিছু খেতে দিবি না?
মুড়ি দেব একটু পরে, হত ভেব না। আর তাছাড়াও ঠিকই চেয়ে খেয়ে নিতে পারে, খিদমত খাটার জন্য বিয়ে দিয়েছ নাকি?
শোন রুমা, যদি তুই এরকম চ্যাটাং চ্যাটাং কথা বলিস না, আমি কিন্তু জামাইকে বলে দেব তুই মাঠে প্রত্যুষের সঙ্গে কি করছিলিস। বলবো দেখবি?
বলে দাও, গলা নামিয়ে কথা বলছো কেন? গলা তুলেই বলো। তোমরা সবাই মিলে আমাকে একেবারে ফ্যানের সঙ্গে ঝুলিয়ে দাও না, তাহলে তো বেঁচে যাই।
মা রাগি চোখে তার দিকে তাকিয়ে রান্নাঘর থেকে বেরিয়ে গেল। দিব্যেন্দু বাথরুম থেকে স্যান্ডো গেঞ্জি আর লুঙ্গি পরে বেরিয়ে ঘরে গিয়ে রুমাকে ডাকল।
রুমা এদিকে এসো।
রুমা ভাবলে শীন মুখে বেডরুমে ঢুকল।
দরজাটা বন্ধ করো।
বাবা মা আছে, এখন বন্ধ করলে খারাপ দেখাবে।
খারাপ দেখাবে কেন? হ্যাঁ, খাট কিনে দিয়েছে শ্বশুর শাশুড়ি, ওরা জানে না মেজামাই কি করবে। হ্যাঁ, এই দরজাটা বন্ধ না করলে এখানে শাড়িটা খুলে দেবো। হ্যাঁ, ভালো লাগবে সেটা।
রুমা সঙ্গে সঙ্গে দরজা বন্ধ করে দিল।
কাছে এসো।
রুমা কাছে গেল। দিব্যেন্দু অফিসের ব্যাগ থেকে একটা ছোট গয়নার বাক্স বের করে বলল,
কানের দুল পরে নাও।
রুমা অবাক হয়ে দিব্যেন্দুর দিকে কিছুক্ষণ তাকিয়ে রইল, তারপর কানের দুলটা পরে নিল।
যাও বাবা মাকে দেখে এসো। ও হ্যাঁ, আর একটা কথা, এবার একটা বাচ্চা নিতে হবে, লোকে জিজ্ঞেস করছে, 1 বছর তো হলো। কিরে কথা বলছিস না কেন? হ্যাঁ, অন্য কোনো প্ল্যান আছে নাকি? ছেলেটাকে ডাকবো, ওর সঙ্গে শুয়ে থাকবি।
একা একা বাচ্চা না যায় কি?
চেষ্টা করছি, দেখছি কি করা যায়, ডাক্তার দেখাবো। তুই তাই বলে অন্য লোকের সঙ্গে শোয়ার তাল করবি?
দিব্যেন্দু এবার রুমার চুল ধরে তাকে কাছে আনল।
বাবাকে বলেছিস না আমি পারি না? বললে শালা এখানে কুঁতে রেখে দেবো।
চুল ছেড়ে দিল সে। রুমা ঘর থেকে বেরোল। মা বাবা টিভি দেখছিল।
মা মা এই যে ও দিয়েছে,
কি ভালো, আমি বলি না আমাদের জামাই সোনার টুকরো।
দিব্যেন্দু ঢুকল, মাটিতে শুয়ে পড়ে শ্বশুর শাশুড়িকে প্রণাম করল।
দেখি দেখি পাটা দেখি,
এরকম করলে খুব লজ্জা লাগে।
না,
দিব্যেন্দু প্রণাম সেরে মাটিতে বসে বলল,
মা বাবা ভগবানের রূপ, প্রণাম তো করতেই হবে। আর আমার তো নিজের বাবা মা নেই, আপনারাই আমার বাবা মা। কেমন আছেন আপনারা?
ভালো আছি বাবা, ভালো আছি। আচ্ছা বাবা, অফিসে সব ঠিকঠাক তো?
হ্যাঁ সব ঠিক। এই তো আজ প্রমোশন পেলাম, অনেক পরিশ্রম করতে হয়েছে, মাইনে বাড়লো, এখন অনেক দায়িত্ব এসে পড়েছে। আচ্ছা আমি রুমাকে টাকা দিয়ে যাচ্ছি, আপনারা কাল বাজারে গিয়ে পুজোর বাজার করে নেবেন, আমি নিয়ে আসতাম কিন্তু তাহলে আপনারা পছন্দ করে কিনতে পারবেন না।
এ মা বাবা, আবার এসব কেন?
আরে এগুলো তো আমার কর্তব্য।
আমি সবাইকে বলি, আমার জামাইকে দেখে শেখা উচিত, এত ভালো একটা ছেলে।
রুমার মা রাগী চোখে মেয়ের দিকে তাকাল, দিব্যেন্দু উঠে দাঁড়াল।
আপনারা টিভি দেখুন, আমি ওখানে যাই।
দিব্যেন্দু ঘর থেকে বেরোতেই রুমার মা রুমাকে রান্নাঘরে ঠেলে নিয়ে গেল। রুমার বাবার সামনে এসব কথা বলা যায় না।
দেখেছিস, এরকম ছেলে পাবি আজকালকার দিনে? তো তাতেও মন ভরে না। শুন, আমি তোকে ভালো করে বোঝাই, মেয়েরা হচ্ছে ঘরের লক্ষ্মী, পুরুষ মানুষ বাইরে থেকে কাজ করে আসে, তেতেপুরে কত কষ্ট করে রোজগার করে, ঘরে এসে সবসময় তাদের মাথা ঠান্ডা নাও থাকতে পারে। তার জন্য তুই যেভাবে জামাইয়ের নামে মিথ্যে কথা বলে যাচ্ছিস সেটা কি ঠিক বল? আর শোন, একটা বাচ্চা নিয়ে নে, দেখবি সব ঠিক হয়ে যাবে। তুই হবার আগে তোর বাবা আমাকে কম মেরেছে? এই এই দে, এই দে আমার হাতের এই কালো দাগটা দে, মেরে কাল শিটে ফেলে দিয়েছিল, তাতে কি আমি ঘর ছেড়ে বাপের বাড়ি চলে গেছিলাম? তোর সহ্য শক্তি এত কম না? উফ,
ঠিক আছে বুঝেছি, বারবার এক কথা বলতে হবে না।
দিব্যেন্দুর গলা ভেসে এলো,
রুমা একবার শোনো।
যা 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 যা, জামাই ডাকছে, যা যা।
রুমা ঘরে গেল। দিব্যেন্দু দরজা বন্ধ করে রুমাকে জড়িয়ে ধরে বলল,
এসো, চেষ্টা করি, একটা ওষুধ খেয়েছি।
রুমা দাঁড়িয়ে পড়ল, দিব্যেন্দু রুমার শরীর খাবলাতে শুরু করল। পাশের বাড়িতে পিউদিকে পড়াতে আসত প্রত্যুষ্টা, সেভাবে দেখেনি কোনোদিন। ক্রিসমাসের মেলা বসেছিল বড় মাঠে, সেখানেই হঠাৎ করে দুজনে মুখোমুখি হয়ে গেছিল। রুমা চোখ সরায়নি, কেমন যেন ভালো লেগে গিয়েছিল প্রত্যুষ্টাকে। রুমা কথা বলেছিল নিজে থেকে, সেখান থেকেই শুরু। ধীরে ধীরে সকলের অলক্ষ্যে একটু একটু করে জমাট বাঁধতে শুরু করল তাদের গল্পটা। মেলা শেষের মাসখানেক পরে ওই মাঠেই তারা দেখা করেছিল। প্রত্যুষ জড়িয়ে ধরে চুমু খেয়েছিল, সেই প্রথম। পাড়ার ভজা তাদের ফলো করেছিল, সেই মাকে নিয়ে এসেছিল। রুমা চুপ করে শুয়ে শুয়ে এসব কথাই ভাবছিল। পাশে দিব্যেন্দু মোবাইল ঘাঁটছে, আলু নিভিয়ে দিয়ে দিব্যেন্দু রুমাকে বলল,
মা বাবা জানে তোমার কেসটা?
রুমা উত্তর দিল না। দিব্যেন্দু জোরে রুমার পিঠে চিমটি কাটল।
বলা উচিত, বাড়ির মেয়ে বাইরে প্রেম করে বেরিয়েছে, বাবা মার জানা উচিত না?
তুমি জানো তো, তাহলেই হবে।
হ্যাঁ আমি জানি, কোথায় আর জানি, একদিন সামনাসামনি কথা বলবো, দেখব কেমন তোমার হিরো। হ্যাঁ আচ্ছা, কি কি করেছ ওর সাথে? কতটা যেরকম পানুতে দেখায় সব?
তোমাকে বলেছি তো, ওসব হয়নি।
হলেও বলবে নাকি? হ্যাঁ তুমি খুব চালাক।
বলবো না কেন, তুমি কম মেরেছ আমায়, মার না খাওয়ার জন্য হলেও কিছু করলে বলে দিতাম।
তোমার গরম লাগছে না?
না
আমার লাগছে, কাপড় চোপড় খুলেছো, এসো আবার চেষ্টা করি, সবাই তো বলছে বাচ্চা হওয়া দরকার।
তুমি তুমি ডাক্তার দেখাও।
তোমার ইচ্ছে করে খুব, তাই না? আমি যখন বাড়ি থাকি না, কার সঙ্গে ইচ্ছে মেটাও?
তুমি তো সিসিটিভি বসিয়েছো, কেন জিজ্ঞেস করছো, কেন বারবার একই কথা বলছো?
দিব্যেন্দু উঠে বসল, রুমার পিঠে খুব জোরে একটা কিল মেরে বলল,
বেশ করেছি, আমি জানি তুই কি করে বেড়াস, বাড়ি থেকে কি করে এসেছিস শালা, তোর জন্য শালা কানের দুল নিয়ে এলাম আর তুই নাটক করছিস এখন।
রুমা আর কিছু বলল না, শুধু মনে হল চিৎকার করে কাঁদতে পারলে ভালো হতো হয়তো। এখন ছেলে দুটোকে নিয়ে রাস্তা পার হয়ে সুখেন অভ্যস্ত ভঙ্গিতে হাঁটতে হাঁটতে পাপিয়ার ঘরের দিকে এগোচ্ছে। সে এই খারাপ পাড়ার একজন দালাল, খদ্দের পৌঁছে দেওয়া আর তার বদলে কমিশন। পাপিয়ার ঘরের সামনে পৌঁছে সুখেন নক করল, দরজা খুলে গেল, পাপিয়া বেরিয়ে এসেছে। সুখেন ছেলে দুটোর দিকে তাকিয়ে বলল,
জান দরকার হলে আমার নাম্বারটা রেখে দিন, সমস্যা হলে ফোন করবেন, কেমন?
ছেলে দুটো ঘরে ঢুকে গেল। পাপিয়া ঘরের ভেতরের দিকে তাকিয়ে চিৎকার করল,
ফুলি দেখ তো।
ফুলি এলে পাপিয়া সুখেনের দিকে ঘুরল। পাপিয়া ব্লাউজের ভেতর থেকে দুটো একশো টাকার নোট বের করে সুখেনের হাতে দিয়ে বলল,
দুশো নিস না, দুশো বড্ড বেশি, এত কমিশন নিস তুই?
চলে এই টাকায়, তুই বল, মাঝে মাঝে মনে হয় চলো বাজের তলায় মাথাটা দিয়ে দিই, লটারি বেচবা ঠিক করলাম, ছেলেগুলো এমন তাড়া দিল না, হলো না। বাবা কত করে বলল পড়াশোনাটা ছাড়িস না বাবু, তখন তো শুনলাম না, এখন দেখ এই দশা।
এসব বলা পাপ, বলিস না, তুই না থাকলে আমাদের কি হবে?
হঠাৎ একটা লোক গলিতে ঢুকল।
দাঁড়া তো, এই লোকটা অনেকদিন পরে এসেছে, দেখি কি করে।
পাপিয়া কিছু বলার আগেই সুখেন হাঁটতে শুরু করল। লোকটা ফোন করছে, সুখেন সেটাই শুনতে চেষ্টা করল। লোকটা বলছে,
হ্যাঁ কাল সিসিটিভি লাগবে, লোক যাবে, আমি বলে দিয়েছি, তুমি সব ঘরে ক্যামেরা লাগানোর কথা বলে দেবে, টাকা পাঠিয়ে দেব। কি জার্মানি থেকে টাকা পাঠানোর সমস্যা? আমি বুঝব, ঠিক আছে রাখছি, না দেশে ফেরার চান্স নেই এখন, ঠিক আছে ঠিক আছে।
লোকটা গলা নামিয়ে কথা বললেও সুখেন ঠিকই সব শুনতে পেল। সুখেন মনে মনে ভাবল,
কাকে আবার ঢম মারছে মালটা, দেশের বাইরে থাকে নাকি, কি চাতা।
লোকটার পেছনে এসে ফিসফিস করে বলল সে,
স্যার কলেজ গার্ল।
লোকটা দাঁড়িয়ে পড়ে রুমাল দিয়ে কপাল মুছে বলল,
একটা ঘর পাচ্ছি না, দালাল তো, জমিদার ঘরে নিয়ে চলো তো, পাঁচশো দেব ঠিক ঘরে নিয়ে গেলে, আর আমার সঙ্গে চালাকি করো না, পুরনো লোক তুলে নিয়ে এমন গুঁতব বাপের নাম ভুলে যাবে।
ঘরে ঘরে ক্যামেরা লাগছিল, পূর্ণ তদারকি করছিল, বাপিদা ছেলে পাঠিয়েছে, টাকাও দিয়ে দিয়েছে, কিন্তু কাজ পুরো হল না। মইয়ে চড়ে যে ছেলেটা ক্যামেরা লাগাচ্ছিল আচমকা মই ভেঙে পড়ে গেল। কোনো মতে ধরে তুলে পাড়ার লোক ডেকে ছেলেটাকে হাসপাতালে নিয়ে যেতে হল। বাপিদাকে ফোনে জানিয়েছে আর তাতে বাপিদা বিরক্তই হয়েছে। হাসপাতালে ছেলেটাকে রেখে পূর্ণ আবার ফিরে এলো। ঘরে ঢুকে দরজা বন্ধ করে দিল সে, মনে মনে গজগজ করতে লাগলো।
ও ভাগা যেদিকে চায় সাগর শুকায় যায়, একেই বলে কপাল। বাপিদা নিশ্চয় ব্যবস্থা করবে, আবার কিছু না কিছু করে ক্যামেরা লাগবে, লিখে রাখ বাবা।
আবার সেই নাম্বার থেকে ফোন আসছে।
আবার আপনি ফোন করেছেন?
হ্যালো হ্যালো, শুনুন না, আপনি সত্যি বলছেন এই আপনি সিমটা তুলেছেন?
আরে মিথ্যে বলবো কেন, আমি মিথ্যে মিথ্যে বলি না।
আপনি একটু দোকানে জিজ্ঞেস করে দেখবেন কার সিম দিয়েছে।
জিজ্ঞেস করেছিলাম তো, বললো অনেকে এরকম সিম রাখে, রিচার্জ না করলে সেই সিম আপনা আপনি বন্ধ হয়ে যায়, কোম্পানি সেই নাম্বার আরেকজনকে দিয়ে দেয়। শুনুন, আপনি যাকে খুঁজছেন তিনি সেই নাম্বার আর রিচার্জ করেননি বলেই আমার কাছে এসেছে এই সিমটা। শুনুন, আপনি কাকে চাইছিলেন বলুন, আমি যোগাযোগ করে দেখব।
কুমুদপুরে প্রত্যুষ হালদার, কিন্তু প্রত্যুষ তার কুমুদপুরে থাকে না, আমাদের এলাকা থেকে ওকে তাড়িয়ে দেওয়া হয়েছিল।
কেন, চোর ডাকা ছিল নাকি?
না তা ছিল না, আমার সঙ্গে সম্পর্ক ছিল।
ও তাই, বলুন, তাকেই আর পাচ্ছেন না তাই তো?
কেন খুঁজছেন তাকে?
আমার বর আমাকে রোজ মারে, খুব মারে। আমার বাড়ির লোকও আমার বরের সঙ্গে আছে। আমি না প্রত্যুষ তাকে খুঁজছি, ওকে খুঁজে পেলেই পালাবো। আমি আর পারছি না, বিশ্বাস করুন।
আপনি পুলিশকে জানান।
কি হবে, পুলিশ আমার কি করবে? সেই তো একটা হোমে দেবে, আমি কি করবো সেখানে? আমার বাবা মা বেঁচে আছে, ওরা আমার কথা বিশ্বাস করছে না, আর অন্য লোকে কেন করবে?
দেখুন, আমি বোকা শোকা মানুষ, তার উপরে অন্য লোকের বাড়িতে থাকি, আমি কি করে বুঝবো বলুন তো?
আমি আর পারছি না, আমি আর পারছি না। হ্যালো, হ্যালো।
পূর্ণ চুপ করে শুনল। তার খারাপ লাগছে, কিন্তু সে কি করবে? সে নিজেই তো অন্য লোকের ভরসায় থাকে, তার তো অত বুদ্ধিও নেই। বাপিদা আবার ফোন করছে। মেয়েটার ফোন কেটে দিয়ে সে বাপিদার ফোনটা ধরল।
বলো,
ফোন বিজি কেন তোমার? কার সঙ্গে কথা বলছিলে?
আরে আর বলো কেন, একটা মেয়েকে ওর বর খুব মারে, আমাকে ফোন করে নালিশ করছে।
তাই দাও তো আমাকে নাম্বারটা।
ফোনটা হাতে নিয়ে ঠাকুর ঘরে চুপচাপ বসে আছে রুমা। ঠাকুর ঘরের দরজা ভেতর থেকে বন্ধ করে রেখেছে। মাকে বলেছে পাঁচালি পড়বে। দিব্যেন্দু অফিস গেছে, বুকটা কেমন ঢিপঢিপ করছে। কয়েক মিনিট আগে একটা নাম্বার থেকে ফোন এসেছিল, সে ধরতে উপাশ থেকে একজনের গম্ভীর কণ্ঠস্বর ভেসে এলো।
আমি শুনলাম আপনার বর আপনাকে মারে।
কে বলছেন আপনি?
আমি কে তা জানার দরকার নেই, আপনি আমাকে শুধু বলুন আপনার জীবন কি খুব খারাপ হয়ে গেছে।
রুমা সতর্ক হল, হয়তো দিব্যেন্দুই কাউকে দিয়ে ফোন করিয়েছে। সে বলল,
রং নাম্বার।
শুনুন শুনুন, কাটবেন না, আমার কথা শুনুন। আপনি একজনকে ফোন করেছিলেন তো? আপনি কাউকে একটা খুঁজছিলেন, সিম নিয়েছেন নতুন, তাই তো?
রুমা এবার নিশ্চিত হল।
আপনি কে বলছেন?
বললাম তো আমি কে বলছি তা জানার দরকার নেই। আপনাকে আমি এটা বলতে পারি, আমি কিন্তু আপনাকে সাহায্য করতে পারি। আপনি কি বাড়ি ছেড়ে পালাতে চান, একটা নিশ্চিন্ত জীবন পেতে চান?
রুমা ফোন কেটে দিল। লোকটার কথাগুলো কেমন টেলিকলারের মতো শোনাচ্ছে। লোকটা আবার ফোন করছে, রুমা ধরল না। লোকটা কিন্তু হাল ছাড়ল না, চেষ্টা করেই গেল। শেষমেশ বিরক্ত হয়ে রুমা ফোনটা ধরল।
আপনাকে আমি চিনি না, আপনি আমাকে বারবার ফোন করবেন না।
শুনুন ম্যাম, আপনাকে আমি হেল্প করতে পারি। আপনি জীবন থেকে কি চান একটু শান্তি তো আমি দেব।
মানে কেন দিতে যাবেন অজানা অজানা কাউকে?
কারণ আপনি একজন মানুষ, আমাদের কাছে একজন মানুষও ভীষণ গুরুত্বপূর্ণ। মানুষ ব্যাপারটাই তো গুরুত্বপূর্ণ। আমরা লোক জড়ো করছি, আমরা খুঁজছি কারা আমাদের সঙ্গে যুক্তে পারে। সবাই তো আর সবকিছু ছেড়ে চলে আসার পরিস্থিতিতে থাকে না, কেউ সন্তান থাকার কারণে সবকিছু ছেড়ে আসতে পারে না, পড়ে পড়ে মার খায়। আপনার তো কেউ নেই আছে?
না, আমার বাবা মা থেকেও নেই, আমি শুধু মার খাই। দুবেলা ভাত খাওয়ার জন্য আমাকে মার খেতে হয়।
আপনি আপনার লোকেশনটা পাঠান, আমরা আপনাকে উদ্ধার করে নিয়ে আসব।
উদ্ধার করে কোথায় নিয়ে যাবেন?
যেখানে আপনি ভালো থাকবেন, কেউ আপনাকে মারবে না, এটুকু নিশ্চিত করতে পারি। তারপরেরটা না হয় তারপরে দেখা যাবে।
রুমা ফোন কেটে ফোনটা অফ করে দিল। মা বাইরে ঘুর ঘুর করছে, তাকে দেখে বলল,
শোন, একজন ভালো ডাক্তার পাওয়া গেছে। জামাই বলল তোর বাচ্চা হচ্ছে না, ডাক্তারবাবুকে দেখা, বুঝলি? দেখবি তোর সব সমস্যা ঠিক হয়ে যাবে।
আমার সমস্যা আছে এটা ও বলেছে?
হ্যাঁ, তুই ভাবিস না, আমি কথা বলে রেখেছি।
রুমা ঘরে এসে মাথায় হাত দিয়ে বসল। মা তার পিছন পিছন এলো।
ছেলেটা তোকে কত ভালোবাসে, আর তুই কোথাকার একটা জঞ্জালের সঙ্গে পালাবি ভেবে বসেছিলি? হ্যাঁ, ঠিক আছে, কি হতো বলতো? কোনো একটা বস্তিতে গুটে কোরআনির কাজ করতে হতো। আমি তো তোর বাবাকে বলি, তোর বোনের জন্য জামাইয়ের মতো একটা ছেলে খুঁজতে হবে।
তুই খোলা চুলে বাইরে গেছিলি না? আমি আগে থেকেই জানি তোর উপর কিছু একটা ভর করেছে, তোকে জানাতে হবে ভালো করে, আমি তার ব্যবস্থাও করছি।
লোকটাকে সুখেন ছেড়ে দিয়ে এসেছে দরজার সামনে। দরজায় নক করতেই সমিতা লোকটাকে দেখে সঙ্গে সঙ্গে দরজা খুলে দিল। এইসব জায়গায় কাজ করতে হলে চোখ কান খোলা রাখতে হয়। সুখেনের তা বরাবরই প্রখর। লোকটা সমিতার কাছে কেন এলো সেটা জানার কৌতূহল হচ্ছিল তার। বাইরে থেকে যে মেয়েগুলো আসে তারা প্রথম কয়েকদিন এসে সমিতার কাছে থাকে। সমিতা তাদের ট্রেনিং দেয় কি করে খদ্দেরের সামনে দাঁড়াতে হয়, কথা বলতে হয়। এত লোক থাকতে এই লোকটা সমিতার কাছে এসেছে বলেই সুখেনের অস্বস্তি হচ্ছিল। এবার সুখেন দেখল লোকটা এগোচ্ছে, গলি দিয়ে সিধে হেঁটে চলেছে। সুখেন একটু দূরত্ব রেখে লোকটার পেছন পেছন হাঁটতে শুরু করল। বড় রাস্তার কাছে এসে লোকটা ঘুরে দাঁড়াল, তাকে হাতছানি দিয়ে ডেকে বলল,
বলো ভাই, কিছু জানতে চাও?
না তো, আমি এদিক দিয়ে আসছিলাম খদ্দের ধরার জন্য।
লোকটা পকেট থেকে একটা লম্বা সিগারেট বের করে সেটা ধরিয়ে বলল,
খদ্দের, তাই নাকি?
সুখেনের পাড়ায় এসে সুখেনকেই গরম দেখাচ্ছে লোকটা, কিন্তু সুখেন তাও কিছু করতে পারছে না। তার মনে হচ্ছে এই লোকটার বড় কোনো জাহাজে দড়ি বাঁধা আছে, নাকি লোকটাই একটা জাহাজ, কে জানে।
সমিতার সঙ্গে কাজ মিটেছে?
তা জেনে তোমার কি হবে, যত কম জানবে তত ভালো থাকবে, বুঝেছ?
সুখেন ভালো ছেলের মতো মাথা নাড়ল। লোকটা চলে গেলে সুখেন সমিতার ঘরে ঢুকল।
এই লোকটা যে এসেছিল কে রে?
সমিতার মুখটা এক মুহূর্তের জন্য ফ্যাকাশে হয়ে গেছিল। সে তাড়াতাড়ি সামলে নিয়ে বলল,
কোন লোকটা? সারাদিন কত লোক আসছে।
তুই জানিস না কোন লোকটার কথা বলছি। এই যে এই লোকটা কে, পার্টির লোক নাকি পুলিশের?
যেই হোক, তোর কি তাতে, ফোটা কেন দিকে?
রোজ রাতে তোর ঘরে চার পাঁচটা মেয়ে আসছে, এরা কোথাকার? সব কটাকে তো বাঙালি বলে মনে হচ্ছে না।
গায়ে খুব জ্বালা হয় তোদের না রে, আমি রোজগার করছি তোদের জ্বলছে। শোন, এত জানার ইচ্ছে কেন রে তোর? বেশি বাড়িস না সুখেন, আমি তো বুঝে নেব তোকে, চল ফট বেড়ে এখান থেকে।
সুখেন বেরিয়ে এলো। ব্যাপারটা অন্যরকম ঠেকছে, নজর রাখতে হবে। অফিস থেকে বেরোতেই দিব্যেন্দুর পিছু নিল সুদেব। এরিয়া টোয়েন্টিতে নাকি ফ্রেশ স্টক এসেছে। দিব্যেন্দু জানে সুদেব এদিক ওদিক যায়, কিন্তু ওর এসবের সময় নেই। দিব্যেন্দু দাঁড়ালো না, স্টেশনে এসে শেষ মুহূর্তে ট্রেন ধরল। প্রমোশন পেয়েছে বলে ট্রেনে দিব্যেন্দু এখন কাউকেই পাত্তা দেয় না। তাপসকেও পরপর দুদিন কোন ঠাসা করে দিয়েছে, বিরাট ব্যাপার। ট্রেন দাঁড়াতে সাইকেল নিতে দৌড়ল সে। মফস্বলে সন্ধ্যা নেমেছে, কিছুক্ষণ আগে বৃষ্টি হয়ে গেছে বোধহয়, রাস্তাঘাট ভেজা। হলদে আলোয় পিচের রাস্তায় দিব্যেন্দু সাইকেল চালাচ্ছে, মনে একটা আনন্দ হচ্ছে। শ্বশুর শাশুড়ি আছে, ওরা থাকলে যে রুমার কাউকে ফোন করতে পারবে না সেটা ভাবতেই ঠোঁটের কোণে হাসি চলে আসছে তার। আজ আর বেগ আসেনি, চপের দোকানের সামনে সাইকেলটা দাঁড় করালো সে। প্রত্যেকের জন্য দুটো করে ভেজিটেবল চপ আর ডিমের চপ নিল। হ্যান্ডেলে খাবার ঝুলিয়ে সাইকেল চালিয়ে খানিকটা যাওয়ার পর হঠাৎ করে একটা কুকুর এসে পড়ল চাকায়। দিব্যেন্দু সাইকেল থেকে পড়ে গেল, রাস্তার কাদায় চপ মাখামাখি খাচ্ছে। চারপাশে কেউ নেই, পায়ে ব্যথা করছে। দাঁতে দাঁত চেপে দিব্যেন্দু সাইকেল নিয়ে উঠে দাঁড়াল। কুকুরটা দূর থেকে তাকে করুণ চোখে দেখছে। জামা ঠিক করে দিব্যেন্দু আবার সাইকেলে উঠল। ধীরে ধীরে সাইকেল নিয়ে বাড়িতে এল। সামনের ঘরে শ্বশুর মশাই বসে আছেন। দিব্যেন্দু শ্বশুরের দিকে তাকিয়ে হেসে বাথরুমে ঢুকে গেল। স্নান সেরে বেরোতে রুমা বলল,
মুড়ি দেব?
দিব্যেন্দু ঘরে যেতে যেতে ডাকল,
একবার এসো।
রুমা তার পেছন পেছন ঘরে ঢুকল। দিব্যেন্দু রুমার চুলের মুঠি ধরে চাপা গলায় বলল,
রাস্তায় কুকুর চলে এসেছিল, তোর পোষা? হ্যাঁ।
রুমার কাছে রাস্তার কয়েকটা কুকুর এসে খায়। উচ্ছিষ্ট খাবারগুলো রুমা খাওয়ায়। দিব্যেন্দুর হঠাৎ নেমে আসা আক্রমণে সে হতচকিত হয়ে বলল,
আমি জানি না।
দিব্যেন্দু রুমার গলা টিপে ধরল,
তুই পাঠিয়েছিলিস, আমি জানি।
রুমা দিব্যেন্দুর হাত ধরল, দম বন্ধ হয়ে আসছে তার। দিব্যেন্দু রুমার গলা ছেড়ে দিল।
ওভাবে কুকুর পাঠানো যায় নাকি?
সব যায়, সব যায়, তুই সব পারিস। যা বাজার থেকে চপ নিয়ে যা, আটটা ভেজিটেবল, আটটা ডিম।
টাকা দাও।
টাকা নেই, তুই কিভাবে আনবি তুই জানিস, যা।
রুমা কিছুক্ষণ বিহ্বল চোখে দিব্যেন্দুর দিকে তাকিয়ে তারপর ঘর থেকে বেরিয়ে গেল। অন্যান্য দিন রাত একটার পর তার আর বিশেষ কাজ থাকে না, নিজের ঝুপড়িতে গিয়ে সুখেন ঘুমিয়ে পড়ে। তবে আজ যায়নি, আজ বসে আছে পাপিয়ার ঘরে। ছোট একটা ঘুপসি ঘর, এত কিছুর মধ্যেও পাপিয়া ঘরটা কেমন সাজিয়ে রেখেছে। ঘরের মধ্যে আবার এক কোণে ঠাকুরও আছে, আবার এই ঘরেই বাইরের লোক আসে। পাপিয়া চা বানিয়ে এনে সুখেনের সামনে রাখল।
গলা ব্যথা বলছিলি, নে আদা দিলে ভালো হতো, কিন্তু যা দাম, কি যে করিস, ওষুধ খাবি?
সুখেনের হঠাৎ করে কেমন কান্না পেয়ে গেল, মনে পড়ে গেল মার কথা। এই জায়গাতেও ওরা নিজের একটা পৃথিবী তৈরি করে নিয়েছে, এটাই তাদের জীবন, এভাবেই তারা সারা জীবন কাটিয়ে দেবে। অথচ এই জায়গাতেও মেয়েটা তার গলা ব্যথার জন্য আদা দেওয়ার কথা ভাবল। গলা ধরে এলো হঠাৎ করেই। পাপিয়া যাতে সেটা বুঝতে না পারে তাড়াতাড়ি একটু কেশে নিয়ে বলল,
সকালে একটা লোক এসে সুমিতার ঘরে গেছিল জানিস তো, সুমিতা আমাকে কিছু বলতে চাইল না, কিন্তু আমার মনে হচ্ছে ডাল মে কুছ কালা হ্যায়, কত কম বয়সী মেয়ে পাড়ায় ঢুকে যাচ্ছে।
তুই বেশি ভাবিস না বাবা, ওদের অনেক ক্ষমতা। হ্যাঁ রে, কাউকে কিছু বলেছিস নাকি?
না না বলিনি, কিন্তু ওই মেয়েগুলোকে দেখলে মায়া হয়, কাদের কাদের সব নিয়ে আসছে, সুমিতা মোটা টাকা পাচ্ছে।
পাক, তোকে ভাবতে হবে না, ভাবিস না, বোকামো করিস না, ওরা একবার কিছু বুঝে গেলে তোর বিপদ আছে, এ জায়গা ছাড়তে হবে।
একটা গাড়ির শব্দ হল, সুখেন জানলার কাছে গেল, দেখল বড় গাড়িটা এসে দাঁড়িয়েছে, অনেকগুলো মেয়ে সেই গাড়ি থেকে নেমে ঢুকে গেল ভেতরে। এবার সেই লোকটাকে দেখতে পেল সুখেন, উঠে দাঁড়ালো সে।
ওই দেখ, ওই লোকটা এসে গেছে, বড় কোনো ব্যাপার আছে বলে মনে হচ্ছে।
তুই কোথাও যাবি না, চা খা বসে বসে।
তুই একবার গিয়ে দেখে আয় না মেয়েগুলোকে নিয়ে কার ঘরে ঢোকাচ্ছে, সুমিতার ওখানে তো এত জায়গা নেই।
বড় জ্বালাতন করিস তুই জানিস তো। ঠিক আছে আমি যাচ্ছি, আমি যতক্ষণ না ফিরছি তুই কিন্তু এখান থেকে নড়বি না।
পাপিয়া বাইরেটা দেখে সন্তর্পণে বেরোল, কিছুক্ষণ পরে এসে বলল,
হ্যাঁ তুই ঠিকই বলেছিলি, সুমিতার ঘরেই গেছে। আর একটা ব্যাপার হল, আরো কয়েকটা মেয়ে সুমিতার ঘর থেকে বেরিয়ে গেল, বাজারের গলিটা দিয়ে ওদের নিয়ে গেল।
তার মানে দেওয়া নেওয়া চলছে, কি ব্যাপার বলতো?
তোর চা খাওয়া হয়ে গেছে, এবার যা নিজের ঝুপড়িতে গিয়ে ঘুম, আদার ব্যাপারই জাহাজের খবর রাখতে হবে না, যা।
সেই কবে ছোট্ট একটা ব্যাগে রুমা ১০০ টাকা রেখেছিল, আপদকালীন টাকা, পালানোর জন্য রাখা। দিব্যেন্দু তাকে একটা টাকাও দেয় না। রুমা কোনোদিন দিব্যেন্দুর পকেট থেকে টাকা নেয়নি। সন্ধে নেমেছে, রুমা যেন ঘোরের মধ্যে চপের দোকানে গিয়ে চপ নিয়ে ফিরে এলো। তারপর সুন্দর করে মুড়ি মেখে দিব্যেন্দুকে দিল, বাবা মাকেও দিল। তারপর ঠাকুর ঘরে গিয়ে ফোন অন করল, লোকটার নাম্বারে ফোন করল। রিং হতেই লোকটা ধরল।
আপনার ডিসিশন হলো?
আমি কোথায় থাকি কি করে বুঝবেন?
আমাকে হোয়াটসঅ্যাপে লোকেশন পাঠান। হোয়াটসঅ্যাপে গিয়ে
আমার নেট নেই,
বড়িয়ে দিচ্ছি, লোকেশন পাঠান, বাকিটা দেখছি।
ফোন কেটে গেল। রুমার ঘাম হচ্ছিল। দিব্যেন্দু জানতে পারলে সত্যি সত্যি তাকে পুঁতে দেবে, কিন্তু আর না, আর পারা যাচ্ছে না, অনেক হয়েছে, এবার এখান থেকে বেরিয়ে যেতে হবে। নেট প্যাকের SMS এলো। রুমা সঙ্গে সঙ্গে হোয়াটসঅ্যাপ খুলে লোকটাকে লোকেশন পাঠিয়ে দিল। ফোন ভাইব্রেট করে উঠল। ফোন ধরতেই লোকটা বলল,
2 ঘন্টা লাগবে, রাত 11টার পর বাড়ির বাইরে একটা কালো গাড়ি দাঁড়াবে, উঠে চলে আসুন।
শুনুন শুনুন,
আপনি চলে আসুন, অবশ্য না আসতে চাইলে আসবেন না, গাড়িতে 10 মিনিট দাঁড়াবে, দেখুন কি করবেন।
ফোন কেটে গেল। রুমা ফোন সাইলেন্ট করে রেখে দিল।
রুমা, কি হলো, কোথায় গেলে?
রুমা ঘরে ঢুকল।
বলো,
রাতে কি রান্না আছে?
রুটি, মাংস।
মাংস কে আনলো?
বাবা।
গুড, শোন, ডাক্তার দেখাবি, তোর মাকে বলে দিয়েছি বাচ্চা চাই আমার।
রুমা ঘাড় নাড়ল। দিব্যেন্দু হাতে চিমটি কাটল, ঘাড়ে চিমটি কাটল। রুমা কিছু বলল না, চুপ করে বসে রইল।
মা বাবা তো কাল চলে যাবে, তারপর আবার শুরু করবি তুই?
আমি কিছু করি না।
আবার মিথ্যে কথা!
দিব্যেন্দু রুমার পেট খামচে ধরল। রুমার ব্যথা লাগছিল, দাঁতে দাঁত চেপে বসে রইল। দিব্যেন্দু হঠাৎ পেট থেকে হাত সরিয়ে দিয়ে বলল,
যা রুটি কর, যা।
রুমা ঘর থেকে বেরিয়ে রান্নাঘরে গেল, চুপচাপ রান্না করল, সবাইকে খেতে দিল। তারপর রাত গভীর হল, দিব্যেন্দু ঘুমিয়ে পড়ল, বাকিরাও ঘুমোচ্ছে। সে পা টিপে টিপে বাইরে বেরিয়ে দেখল, একটা কালো রঙের গাড়ি সত্যি সত্যি এসে দাঁড়িয়ে আছে। রুমা দ্বিতীয় কোনো কথা ভাবল না, হাঁটতে হাঁটতে এক বস্ত্রে গাড়িটার কাছে গিয়ে দাঁড়াল। দরজা খুলে গেল। সে গাড়িতে উঠে বসতে দরজা বন্ধ হয়ে গেল।
শুনছেন গপ্প মিলে ঠেকের আজকের গপ্প, অভীক অর্জুন দত্তর বিশ্বাসঘাতকের সন্ধানে পর্ব 1। এখনো যদি ঠেকে সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে কিন্তু ঠকবেন। সাবস্ক্রাইব টু মাই অফিসিয়াল চ্যানেল আর বেল আইকনটি প্রেস করতে ভুলবেন না। তাহলে বাকিটা শোনা যাক।
বিখ্যাত হতে চাওয়ার শর্টকাট আছে, কেউ কেউ বিখ্যাত হতে গিয়ে।
কথাটা মুখে চলে এসেছিল, বলার আগে চুপ করে গেল অরিত্র। আর একটু হলেই বলে ফেলছিল। এনাক্ষী রেগে গিয়ে বলল,
কি কি বলতে চাইছো তুমি? আমি পার্টিতে যাই তুমি চাও না, সেটা সরাসরি বলে দিলেই পারো।
কি কি বলবো, আমার তো তোমার চাল চলন কোনোটাই ভালো লাগে না। আমি যদি বলি তুমি এই ছোটখাটো রোলের জন্য এসব জায়গায় যেও না, তুমি যাওয়া বন্ধ করবে?
তোমাকে তো আমি আগেও বলেছি এগুলো PR এর জন্য ভীষণই দরকারি, আমি কি কারোর সঙ্গে শুতে যাচ্ছি?
এনাকি আমি তোমার সঙ্গে ঝগড়া করতে চাইছি না, এখন আমার একটা মিটিং আছে, আই নিড টু প্রিপেয়ার। তুমি যেখানে যেতে চাও যেতে পারো।
মানে তুমি আমাকে বলবে আমার চাল চলন তোমার ভালো লাগে না, তারপর কি শুনতে চাইছো তুমি? আমি চুপ করে বসে থাকবো? শান্তি চুক্তি করবো আমি?
দেখো, এসব ছোটখাটো অভিনয় সিরিয়াল এসব তাও ঠিক ছিল, তারপর ওদের সাকসেস পার্টিতে মাঝরাতে মাতাল হয়ে প্রডিউসারদের জড়িয়ে ছবি তুলেছ, তাও বুঝলাম। কিন্তু আমার সঙ্গে থাকবে, আবার কাজ পাওয়ার জন্য এর ওর তার সঙ্গে আজে বাজে জায়গায় কাজ পাওয়ার নামে পার্টি করবে, এটা আমি নিতে পারছি না। আমার সমস্যা হচ্ছে।
ও, তোমার জ্বলছে তাই তো? আনন্দ দেশাই আমাকে প্রমিসিং বলেছে বলে তোমার জ্বলছে তাই তো?
ওরকম প্রমিসিং বলে হোটেলের ঘরে নিয়ে যাওয়ার পরে এরাই তোমার মধ্যে আর প্রমিসিং কিচ্ছু খুঁজে পাবে না। মাইরি বলছি, মিলিয়ে নিও।
ছি 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 ছি, আমি তো তোমাকে অন্যরকম ভাবতাম, ভাবতাম তুমি উদার, শেষে তুমিও বাকিদের মতো বউকে বেঁধে রাখতে চাও তুমি।
ভালোবাসি বলে বললাম, চোখের সামনে আমার বউকে কেউ লাইনে নামিয়ে দেবে দেখতে পারবো?
এনাফ, জাস্ট এনাফ। এই কথাগুলোর পরে আমার আর এই বাড়িতে থাকার তো কোনো মানেই হয় না। আমি আজই চলে যাবো, ইনফ্যাক্ট এখনই চলে যাব। কি হলো, তোমার কিচ্ছু চাই আসে না তাই না?
তুমি যেতে চাইলে যেতে পারো, দেখো তুমি তোমার পথ তো বেছেই নিয়েছ, আশা করি ভবিষ্যতে ভালোই থাকবে।
এনাক্ষী রাগী চোখে কিছুক্ষণ অরিত্রর দিকে তাকিয়ে ব্যাগ নিয়ে এলো, আলমারি খুলে তার শাড়ি গয়না ব্যাগে তুলতে শুরু করলো।
তুমি আজকে আমায় যা অপমান করলে, এটা এটা আমার মনে থাকবে।
থাকবে না, থাকবে না। তুমি যা শুরু করেছো তাতে এসব ছোটখাটো ব্যাপার তোমার মনে থাকবে না। দেখো, উদার হওয়া এক ব্যাপার, আর চোখের সামনে সব কিছু দেখে চুপ থাকা আরেক। আমি পারলাম না উদার হতে।
ইনাক্ষীর চোখ থেকে জল পড়ছিল, সে ব্যাগে সব জিনিস ভরে ঠিক করে ব্যাগ গোছাতে পারছিল না।
আমি চলে গেলে তুমি বাধা দেবে না?
না, একদিন না একদিন তুমি যেতেই, আমি জানতাম।
তুমি জানতে? তোমার জন্য আমার এত স্যাক্রিফাইস, এত সবকিছু, সব মিনিংলেস হয়ে গেল। তুমি নিজে তো জীবনে কিছু করতে পারলে না, আমি করছি, সুযোগ পাচ্ছি, সেটা দেখে তোমার রাগ হচ্ছে তাই না? হিংসে করছো তুমি, এত ইগো তোমার।
তুমি তাই মনে করলে তাই, শুধু এটুকু বলে রাখি, তোমার সঙ্গে কথা বলার, তোমার সঙ্গে দিন রাত ঝগড়া করার আমার আর প্রবৃত্তি হচ্ছে না।
ও, আমাকে ঘৃণা করছো তাই তো?
না না, এখনো করছি না, কিন্তু যে পথে এগোচ্ছ খুব শিগগিরই ঘৃণা করার মতো জায়গায় যেতে হবে। আও হ্যাঁ, প্রোটেকশন ইউজ করে নিও, কেমন? যাত্রার সঙ্গে শুয়ে পড়াই যায়, তবে আজে বাজে অনেক রোগ হতে পারে তো, সেটা একটু দেখে নিও।
এনাক্ষীর কান মাথা ঝাঁঝা করছিল, আর দাঁড়ালো না, সে ক্যাব বুক করল। তারপর আলমারির চাবিগুলো টেবিলের ওপর রেখে ব্যাগ ঠেলতে ঠেলতে বেরিয়ে এল। অরিত্র বসে টিভি দেখছে, ওর দিকে একবার তাকালো না। এনাক্ষী ফ্ল্যাট থেকে বেরিয়ে লিফট নিয়ে নিচে এল, তার বাড়ি শিলিগুড়িতে। এত রাতে কি করে যাবে? আরেকটা কাজ করলেও হয়, সে তো ঘর থেকে বেরিয়েই এসেছে। অরিত্র যে পার্টিতে যেতে বারণ করেছিল সেখানে গেলেই হয়, সেটাই ভালো। ক্যাব এসে গেছে, এনাক্ষী পার্টির হোটেলটা ড্রপ লোকেশনে দিয়ে দিল। ক্যাবে উঠে বসে তার ব্যালকনিটা দেখল একবার, ওই তো তার নিজের যত্ন করে লাগানো টবগুলো, দিব্যি দেখা যাচ্ছে। অরিত্র তো একবার ব্যালকনিতে আসতে পারত। ঘরের বাইরে রাতের কলকাতা অন্যরকম, ঘরের নিশ্চিন্ত নিরাপত্তার বাইরে একটা শহর যেখানে সবাই তার দিকে অদ্ভুত চোখে তাকাচ্ছে, সবাই তাকে ছিঁড়ে খেতে চায়। অরিত্র তো ওই পার্টিগুলোতে ছিল, ওর থাকার না থাকায় অনেকখানি তফাত। এখন অরিত্র নেই, সে একা যাচ্ছে, কি করবে সে? হোটেলের বাইরে তাকে নামিয়ে ক্যাব চলে গেল। এনাক্ষী ব্যাগ নিয়েই হোটেলের ভেতর ঢুকল। সুবীর বাইরে দাঁড়িয়েছিল, এনাক্ষীর হাতে ব্যাগটার দিকে তাকিয়ে আছে। এনাক্ষী একটু সামলে নিয়ে বলল,
একটু বাইরে গেছিলাম, ব্যাগটা কোথায় রাখা যায়?
আমাকে দিন, আমি রাখছি, আপনি এন্ট্রি নিয়ে নিন।
এনাক্ষীর হাত থেকে ব্যাগ নিল সুবীর, এনাক্ষী পার্টিতে ঢুকল। ধীমে তালে মিউজিক চলছে, একদিকে কয়েকজন মাতাল গল্প করছে, সবার এতক্ষণে দল বানানো হয়েই গেছে। সে কোন দলে গিয়ে বসবে কাউকেই তো চিনতে পারছে না সে, সুবীরও বা কোথায় গেল? ঢোকার পর থেকেই এনাক্ষীর একটা অস্বস্তি হতে শুরু করল, মনে হচ্ছিল একজোড়া চোখ যেন তার দিকে তাকিয়ে আছে। বেশিক্ষণ অপেক্ষা করতে হল না, লোকটা তার দিকেই এগিয়ে এল।
ম্যাম, ব্যাগ নিয়ে হোটেলে এলেন দেখলাম, দাম্পত্য কলহ নাকি?
এনাক্ষী লোকটার দিকে তাকালো, চিনতে পারল না। দামি সুট, দামি চশমা, খুবই হ্যান্ডসাম, যেন চূড়ান্ত আত্মবিশ্বাসী একজন লোক।
আপনি?
যোগেন্দ্র শর্মা।
লোকটা হাত বাড়াল, এনাক্ষী লোকটার সঙ্গে হ্যান্ডশেক করল।
নতুন ইনভেস্টর, ওই ডুবে যাওয়া ইন্ডাস্ট্রি বাঁচাতে এসেছি বলতে পারেন। তা আপনি বললেন না ব্যাগ নিয়ে এসেছেন কেন, তার আগে বসুন না।
যোগেন্দ্র সোফায় বসালো তাকে যত্ন করে, ড্রিঙ্ক দিল।
ওই বুঝতেই পারছেন, মিডল ক্লাস ফ্যামিলি ক্রাইসিস, আর কি বলবো।
একবারে হাতের গ্লাসটা শেষ করে দিল সে।
এটাই তো প্রবলেম ম্যাডাম, বাঙালির মিডল এজ মেন্টালিটি সব জায়গায় একই রকম।
আচ্ছা, আমি এখানে কাউকে চিনতে পারছি না কেন?
আপনি বোধহয় ভুল রুমে ঢুকেছেন, এটা আসলে আরেকটা পার্টি।
মানে? এ বাবা, তাহলে আমি
উঠতে গেল কিন্তু মাথাটা ঘুরে গেল। যোগেন্দ্র ধরে নিল তাকে। এনাকে চারপাশটা কেমন ঝাপসা হয়ে গেল। মাঝরাতে দিব্যেন্দুর ঘুম ভেঙে গেছিল, দেখল পাশে রুমা নেই, উঠে সারা বাড়ি খুঁজেছে। ওর চিৎকারে রুমার বাবা মা উঠে পড়েছেন।
রুমা, এ রুমা, কোথায় গেলে রুমা? এই রুমা, রুমা!
এবার দিব্যেন্দু দৌড়ে বাইরের ঘরে দরজার কাছে গেল। দরজা খোলা, রাস্তা টিউবের আলো জ্বলছে। দিব্যেন্দু কোমরে হাত দিয়ে কিছুক্ষণ দাঁড়িয়ে রইল। রুমার মা বাবা বাইরের ঘরে এলো। দিব্যেন্দু নিজের দুগালে চড় মারতে শুরু করল।
কি হলো? কি হলো? কি হবে? আমি যা ভাবছিলাম তাই হয়েছে, আপনাদের মেয়ে পালিয়েছে। আমি জানতাম, আমি জানতাম সব, কারণ না কারোর সঙ্গে কিছু একটা চলছে। আমার দেওয়া সোনার কানের দুল 8,000 টাকা দাম, শালা ওটাও নিয়ে গেছে।
রুমার বাবা বললেন,
তুমি কি জানো, মানে কারোর সঙ্গে ওর কিছু ছিল নাকি?
জানবো? আমি জেনে কি করবো? ঘুমিয়ে পড়ুন, ঘুমিয়ে পড়ুন, আবার কি ঘুমিয়ে পড়ুন, ঘুমিয়ে পড়ুন, ঘুমন ঘুমন, না 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 না, ঘুমিয়ে কি করবেন? হ্যাঁ, আপনার মেয়ের বিয়ে হয়েছিল এই বাড়িতে, সেই পালিয়েছে, এই বাড়িতে তো আপনাদের আর জায়গা হবে না। যান যান যান, বেরিয়ে যান, বেরিয়ে যান, বেরিয়ে যান।
দাপাতে দাপাতে দিব্যেন্দু ঘরের ভেতরে গেল। রুমার বাবা মার ব্যাগ টানতে টানতে বাড়ির বাইরে এনে রাস্তায় ছড়ে ফেলল।
এই তো, এই যে ব্যাগ, যান যান, ফুটে যান। এখন কটা বাজে? রাত দুটো, তো রাতে রাস্তায় থাকুন, সকালে বেরিয়ে যাবেন। যান
বাবা, বাবা মাথাটা ঠান্ডা করো, তোমার মাথা গরম হয়ে যাচ্ছে, তুমি জল খাও।
এই মগি, এই আমি কি খাবো তুই শিখে দিবি? হ্যাঁ, তুই শেখাবি শালা, হ্যাঁ, বেরো।
দিব্যেন্দুর চিৎকার শুনে প্রতিবেশীরা বেরিয়ে এলো। রুমার বাবা খালি গায়ে লুঙ্গি পরে রাস্তায় দাঁড়িয়ে আছে। দিব্যেন্দু ঘরের দরজা ভেতর থেকে বন্ধ করে দিল। অরিত্র সমস্যা হল, সে বেশিক্ষণ রাগ করে থাকতে পারে না। ভীষণ রাগ করবে, তুমুল চিৎকার করবে, ঝগড়া করবে, বিলো দ্য বেল্ট আঘাত করবে, তারপর এক সময় তার রাগ কমে আসবে, তখন লজ্জা লাগবে। রাত 11টা নাগাদ তার মনে হল, এনাক্ষীকে একা ছাড়া ঠিক হয়নি, মেয়েটা একা একা চলে গেল, খারাপ লাগছিল। ফোন করল, ফোন অফ বলছে। অরিত্র তৈরি হয়ে নিল, এনাক্ষী কোন হোটেলে আছে সে জানে। পার্কিংয়ে এসে গাড়ি স্টার্ট দিল সে। বিন্দু বিন্দু ঘাম জমছে মাথায়, এটুকু সে নিজেও জানে, এনাক্ষী খারাপ কিছু করার মেয়ে নয়, কিন্তু কথা বলার সময় কখন যে সব রকম সভ্যতা ভদ্রতা ভুলে যায় সেটা নিজেও জানে না। যখন বুঝতে পারে তখন দেরি হয়ে যায়। এনাক্ষী যে এতদিন তার সঙ্গে ছিল এটাই অনেক, অন্য কেউ হলে তাও থাকত না। সবাই তার মতো অসভ্য মানুষকে সহ্য করে না। রাস্তা ফাঁকাই আছে, গাড়ি হোটেলের পার্কিংয়ে রেখে অরিত্র রিসেপশনে ঢুকে দেখল সুবীর পায়চারি করছে। অরিত্র এনাক্ষীর কথা জিজ্ঞেস করাতে সুবীরও বলল এনাক্ষীকে খুঁজে পাচ্ছে না। অরিত্রকে নিয়ে সুবীর ব্যাংকোয়েটে গেল, এনাক্ষী কোথাও নেই। অরিত্র কয়েক সেকেন্ড মাথা নিচু করে তারপর সুবীরকে বলল,
হোটেলে কোনো রুমে যায়নি তো?
এসব কি বলছো তুমি? ও তোমার ওয়াইফ, আর এ নাকি খুবই ডিসেন্ট মেয়ে, ভালো মেয়ে। তুমি তো ওর সঙ্গে অনেক পার্টিতে গেছো, কখনো মনে হয়েছে ও এরকম কিছু করতে পারে?
অরিত্র সুবীরের হাত ধরে বলল,
আই এম সরি, প্লিজ কিছু মনে করো না। আমি কি করব বুঝতে না পেরে এভাবে বলে ফেলেছি। একটু দেখো না কোথায় গেছে।
আরেকটা ব্যাপার হতে পারে, পাশের হলে আরেকটা পার্টি ছিল, ওটাই ভুল করে ঢুকে যেতে পারে।
চলো তাহলে, তাই চলো।
দুজনে বেরিয়ে হোটেলের অন্য পার্টি রুমের এন্ট্রেন্সে গেল। সেখানে দুজন বাউন্সার দাঁড়িয়েছিল। সুবীর তাদের ইনাক্ষীর কথা জিজ্ঞেস করতে একজন ভেতরে ঢুকে গেল। কিছুক্ষণ পর বাইরে বেরিয়ে এসে জানালো ইনাক্ষী নামের কেউ ভেতরে নেই।
এক্সকিউজ মি, আমাদের একবার ভেতরে ঢুকতে দেওয়া যাবে
না? এটা হাই প্রোফাইল জোন, আনঅথরাইজড কাউকে ভেতরে ঢুকতে দেওয়া হবে না।
কি বলছেন আপনি? একজনকে খুঁজে পাওয়া যাচ্ছে না, আপনি আনঅথরাইজড মারাচ্ছেন।
প্লিজ প্লিজ শোনো অরিত্র, রাগারাগি করো না, আমার সঙ্গে এসো, আমি কথা বলছি। সিসিটিভি ফুটেজ আছে, সেখান থেকে দেখে নেওয়া যাবে।
সেটা তুমি এতক্ষণ দেখোনি কেন?
আরে আমার এত গেস্টকে সামলাতে হচ্ছে, মাথাতেই আসেনি।
চলো চলো ব্যবস্থা করো, নইলে পুলিশকে ডাকতে হবে। কি রে বাবা, তোমাদের কি কোনো দায়িত্ব নেই? ফোনটা অবধি অফ।
তোমার ওয়াইফ তো মাইনর নয় অরিত্র, তাছাড়া সে ব্যাগ নিয়ে কেন এসেছিল সেটাও তো জানি না। আমাকে একটু সময় দাও, আমি ফুটেজ দেখার ব্যবস্থা করছি।
অরিত্র রাগী চোখে সুবীরের দিকে তাকিয়ে রইল।
পালাতে পারলেন তাহলে?
লোকটা গাড়ি চালাচ্ছে, রুমা পেছনে সিটে বসেছে। লোকটার মুখ ঠিক করে দেখা যাচ্ছে না, কণ্ঠস্বরে উষ্ণতা।
হ্যাঁ পেরেছি, বাড়িতে খুব অশান্তি হবে।
তা তো হবেই, তারপরে ভুলেও যাবে।
রুমা মাথা নিচু করল। ঠিকই তো, তাকে মনে রাখবে কেন? সে কি ছিল, একটা চাকর ছাড়া?
আচ্ছা আমি কোথায় যাচ্ছি?
আপনি যেমন বললেন, আপনাকে যা জ্বালাতন করেছে তাতে 7-8 দিন একটা নিরাপদ আস্তানায় বিশ্রাম করুন, তারপর না হয় দেখা যাবে।
এমনি এমনি বিশ্রাম করব?
হ্যাঁ এমনি এমনি, কিচ্ছু করতে হবে না, খাবেন আর ঘুমোবেন।
তারপর? তারপর আমায় কি করতে হবে?
তারপর দেখব আপনাকে দিয়ে কোন কাজ করানো যায়। আসলে ব্যাপারটা কি বলুন তো, আমাদের কাজে মানুষের প্রয়োজন। এই যে ভারতবর্ষ, এই দেশটার সব থেকে বড় অ্যাডভান্টেজ কি জানেন? মানুষ। অথচ আমরা এই অ্যাডভান্টেজটাই নিতে পারছি না, উল্টে সেটা ডিসঅ্যাডভান্টেজ হয়ে গেল। কত ছোট দেশ যার জনসংখ্যা আমাদের সিকি ভাগেরও কম, আমাদের শাসন করে চলে গেল। আমরা গোলামি ছাড়া কিছু শিখলাম না, এটা কি ঠিক হল? আচ্ছা আপনার কি ভয় লাগছে?
লোকটার কথা বলার ক্ষমতা আকর্ষণীয়, কথাগুলো শুনতে ভালো লাগছিল। রুমার একটুও ভয় করছে না, বরং আনন্দ লাগছে। স্কুল ছুটি হবার পর ছোটবেলায় যেমন আনন্দ লাগত, তেমনই আনন্দ লাগছে।
না ভয় লাগছে না।
দুর্ভাগ্যজনক। একটা অদ্ভুত ব্যাপার শুনুন, আমি যতজনকে এভাবে নিয়ে এসেছি আমাদের কাছে, তাদের 90% মহিলাই এই উত্তর দিয়েছেন, তাদের ভয় লাগছে না। মানুষ কতটা যন্ত্রণায় থাকলে সম্পূর্ণ অপরিচিত একজনের সঙ্গে ঘর ছাড়ার পরেও ভয় পায় না।
আমাকে আপনি প্রত্যুষার কাছে নিয়ে যেতে পারবেন?
আমি খোঁজ নিয়েছি, টেলিকম কোম্পানিতে দেওয়া কাগজপত্র থেকেই খোঁজ নিয়েছি। আপনি যাকে খুঁজছেন তার কোনো হদিশ এখনো পাওয়া যায়নি, পেলেই আপনাকে জানাব। আচ্ছা আপনার সিটের পাশে দেখুন একটা কেক রাখা আছে, খেতে পারেন, ভালো লাগবে। ইনফ্যাক্ট এত ভালো কেক আমিও অনেকদিন খাইনি।
কেক খাবো না, আমাকে একটু জল খাওয়াতে পারেন?
অফকোর্স, আমার সিটের পেছনের পকেটে একটা ছোট জলের বোতল আছে।
রুমা বোতলটা নিয়ে অনেকটা জল খেয়ে নিল। রাতের রাস্তায় কেমন মসৃণ ভাবে গাড়িটা চলছে, কত দাম হবে গাড়িটার কে জানে। লোকটা গান চালিয়েছে, ভারী সুন্দর একটা ইংরেজি গান। গানটা বুঝছে না রুমা, অথচ শুনতে ভালো লাগছে। দিব্যেন্দু গান শুনত না, কেমন অদ্ভুত টাইপের বিরসিক একটা লোক ছিল। গান যারা ভালোবাসে না তারা মানুষ খুন করতে পারে। রুমা গান গাইত, দিব্যেন্দু শুনে নাককুচকে বলেছিল ওসব নাকি পোষায় না। কি অদ্ভুত তাচ্ছিল্য! গাড়িতে গানটা কি অদ্ভুত ঘুম পাড়ানি! কতদিন পর এত আরাম লাগছে! রুমা কখন যে ঘুমিয়ে পড়ল তা সে নিজেই জানে না। অফিসের জন্য বাড়ি থেকে বেরোতেই দিব্যেন্দু দেখল পাড়ার লোকজন দাঁড়িয়ে আছে গেটের সামনে। সে বিশেষ পাত্তা দিল না।
কি হয়েছে রে?
আরে বউটা পালিয়েছে মনে হয়।
হে বাবা,
রাত থেকে বাওয়াল চলছে তো।
রুমার বাবা মা নিশ্চয়ই কাউকে নালিশ করেনি, ফার্স্ট ট্রেনে ফিরে গেছে। অন্যদিনে বেরোনোর আগে রুমা সবটা গুছিয়ে দেয়। আজ বড্ড বিরক্ত লাগছিল, তৈরি হতে সময় লাগল। অন্যান্য দিন 8:25 বেরোয়, সাইকেলে উঠে ঝড়ের গতিতে স্টেশনের দিকে যেতে থাকে। এদিন একইভাবে বেরিয়ে খানিকটা যাওয়ার পর তার মনে পড়ল তালা দিতে হবে, বাড়িতে কেউ নেই। আবার ফিরে তালা দিয়ে স্টেশনে পৌঁছে দেখল রুমার বাবা মা দাঁড়িয়ে আছে। দিব্যেন্দুকে দেখে দুজনেই ছিটিয়ে গেল। দিব্যেন্দু জোর পায় ওদের কাছে গিয়ে বলল,
কোথাকার কোন বেশটাকে আমার গলায় ঝুলিয়ে দিয়েছিলি? হ্যাঁ, নিশ্চয়ই বাবু পেয়ে গেছে একটা। ফ্যামিলিতে সবাই কি এরকম নাকি?
ট্রেন ঢুকছে। দিব্যেন্দু দুজনকে আপাদমস্তক দেখে নিয়ে ট্রেনের দিকে দৌড়ল। রুমার বাবা মা বিহ্বল চোখে দেখল দিব্যেন্দু ট্রেনে উঠে পড়েছে। তাপসও একই সঙ্গে উঠল। বসার পর বলল,
হেই শ্বশুর শাশুড়ি না তোর? স্টেশনে ছাড়তে এসেছে নাকি? মায়েরই বলছি, বাঙালদের জামাই আদরের না কোনো তুলনা নেই।
আমার বউ পালিয়েছে।
তাপস আর কামরুল তার দিকে হাঁ করে তাকালো।
প্রেম ছিল কোথাও একটা, পালিয়ে গেছে। ওই শ্বশুর শাশুড়ি এসেছিল, ওদের রাতে তাড়িয়ে দিয়েছিলাম, এখন স্টেশনে এসে দেখি এখানেই বসে আছে।
ইয়ার্কি মারছো ফালতু!
তাড়াও, ইয়ার্কি মারার কিছু নেই এখানে। হ্যাঁ, বউ পালিয়ে গেছে বলে কি ইয়ার্কি মারবো নাকি? এটা কি ঘটিদের মাংস রান্না যে অকারণে চিনি দিয়ে দেবো?
তাপস কিন্তু রাগলো না, বলল,
এ ভাই তুই অফিস যাচ্ছিস, থানায় কমপ্লেন করিস নি?
বউ পালিয়েছে, থানায় গিয়ে কমপ্লেন করার কি হলো? তোমার বউ পালায়নি কখনো?
ওরে এভাবে পালালে মেয়ের আর ফেরে না।
ফেরে না, ঠিক ফিরবে, চিন্তার কিছু নেই।
কি লজ্জার, কি লজ্জার! তুই বুঝতে পারছিস কি লজ্জার?
লজ্জার না, হ্যাঁ লজ্জার দেখাচ্ছি শালা।
তাসগুলো সাফল করছিল কামরুল, তার হাত থেকে সব তাস নিয়ে জানলা দিয়ে ফেলে দিল দিব্যেন্দু। উঠে দাঁড়িয়ে বিড়বিড় করতে লাগল।
লজ্জার শালা, লজ্জার শালা, লজ্জার কি আছে? হ্যাঁ লজ্জার কি আছে?
লোকজনকে ঠেলতে শুরু করে একটু একটু করে এগোতে শুরু করলো সে।
এই দিব্যেন্দু, দিব্যেন্দু কি করছিস, কোথায় যাচ্ছিস?
চলন্ত ট্রেনে দিব্যেন্দু সবাইকে ঠেলে ঠুলে দরজার কাছে গিয়ে ঝাঁপ দিতে যাচ্ছিল। তাপস আর কামরুল শক্ত করে ধরে ফেলল। দিব্যেন্দু একই কথা বিড়বিড় করতে করতে অজ্ঞান হয়ে গেল। কেমন শান্ত একটা বিছানা! এসি চলছে একেবারে কম তাপমাত্রায়, ঠান্ডা হয়ে আছে চারদিক। কতদিন পরে এত ভালো ঘুম হল রুমার! কত যুগ সে ঘুমোয়নি! রাতে এমনিতেও ঘুম হতো না, কোনো রাতে তাকে দিব্যেন্দুর পাংখা পুলার হতে হয়েছে, কোনো রাতে একটু ঘুমিয়েছে হয়তো, পিঠে লাথি খেয়ে উঠে পড়তে হয়েছে। তীব্র ব্যথা থাকত সারা শরীরে, তার পরিবর্তে এত সুন্দর ঘুম ভাবাই যায় না। বেশ কয়েকবার উঠতে গিয়েও ওঠেনি সে। অনেকক্ষণ পরে যখন উঠে বসল, কাঁচের কাছে গিয়ে দেখল জানলার বাইরে একটা সুন্দর শহর দেখা যাচ্ছে।
কোন শহর এটা? কলকাতা?
রুমার ফোনটা বেজে উঠল। রুমা ফোন ধরল।
হ্যালো,
ঘুম হলো নাকি আর একটু ঘুমোবেন?
অনেকদিন পরে ভালো করে ঘুমোলাম।
খুব ভালো, আপনি প্রায় 14 ঘন্টা ঘুমিয়েছেন, এবার তো কিছু খেতে হবে। দরজা খুলে বেরিয়ে আসুন, করিডোরটা যেখানে শেষ হবে সেখানেই খাবারের ব্যবস্থা আছে।
আচ্ছা।
ফোন রেখে রুমা ঘর থেকে বেরোল। একটা লম্বা করিডোর, সে হাঁটতে শুরু করল। লোকটা ঠিকই বলেছে, একটা ঘরে 4টে টেবিল পাতা, একটা টেবিলে একজন মেয়ে বসে আছে। রুমা ঘরে ঢুকতে মেয়েটা তার দিকে তাকিয়ে বলল,
এটা কোন জায়গা? জানি না তো। আপনি জানেন? না, জানি না। ঘুম ভাঙার পরে আমাকে এখানে খেতে আসতে বলা হলো।
মেয়েটা হাত তুলে বুফে টেবিল দেখালো। বিভিন্ন রকম খাবার সাজানো আছে, ভাত, মাংস, মাছ। রুমা সেদিকে একবার তাকিয়ে বলল,
আপনি খাবেন না? আমার বাড়ির জন্য খুব মন খারাপ করছে, খুব ঝগড়া করে বেরিয়েছি। তবু কি নাম আপনার? এনাক্ষী। খেয়ে নিন, আপনি বলুন কি কি আনবো, নিয়ে আসছি। আর কিচ্ছু খেতে ভালো লাগছে না।
রুমা একটা প্লেটে ভাত, ডাল আর একটু পনির নিয়ে এসে এনাক্ষীর সামনে রেখে বলল,
খেয়ে নিন, খালি পেটে থাকা ঠিক না, আমারও খুব খিদে পেয়েছে। বাড়িতে থাকলে এত খিদে পেত না, কিন্তু এখানে খুব খিদে পেয়েছে। আমার মনে হচ্ছে আমি কোথাও বেড়াতে এসেছি, খুব মজা লাগছে জানেন।
আপনার ভয় লাগছে না? এরা তো আমাদের আইসিসের কাছে বেচে দিতে পারে, আরো ভয়ঙ্কর কত কিছু করতে পারে, তাও ভয় লাগছে না?
রুমা ভাত ডাল নিয়ে এসে এনাক্ষীর সামনে বসে খেতে শুরু করল।
না, লাগছে না। আসলে আমি যেখান থেকে এসেছি সেখান থেকে বেরোলে সব নরকই ভালো লাগে।
জানেন, আমার বর হঠাৎ করে পাল্টে গেল, আমাকে যা ইচ্ছে বলতে শুরু করলো, কিন্তু কোনোদিন আমার গায়ে হাত তোলেন, কত কিছু কিনে দিত।
তাহলে আপনি ওদের কথায় রাজি হয়ে চলে এলেন কেন?
আমি রাজি হইনি তো কিছুতেই না। কোনো এক পার্টিতে ঘুমের ওষুধ খাইয়ে আমার ইচ্ছের বিরুদ্ধে আমাকে এখানে আনা হয়েছে। আমি এদের ছাড়ব না, আমি বাড়ি যাব। তখন কত চিৎকার করলাম, কিছুতেই শুনলো না, শুধু বলে গেল খেয়ে নিন, খালি পেটে থাকবেন না। আশ্চর্য। আচ্ছা, আপনার বরের জন্য মন খারাপ লাগছে না?
একেবারে না।
আমার লাগছে, লোকটা কেমন পাল্টে গেল।
খেয়ে নিন না, তারপর মন খারাপ করবেন না হয়।
এনাক্ষী খেল না, চুপ করে বসে রইল। একা একা দিন কাটানো বড়ই বিরক্তিকর। টিভিতে কি আর দেখবে, চ্যানেল বেশিবার পাল্টাতে গেলেও ভয় লাগে পাছে রিমোট খারাপ হয়ে যায়, তখন আবার বাপিদা বকাঝকা করবে। সিসিটিভি ছেলেগুলো এখনো আসেনি, বাপিদা বলেছে এবার অন্য জায়গা থেকে ছেলে ফিলে আসবে। ওই নাম্বারটা বাপিদাকে দেওয়ার পর থেকে আর ফোন বাজেনি। পুনর ইচ্ছে হল একবার ওই মহিলার সঙ্গে কথা বলবে। বাপিদা নাম্বারটা নিয়ে যে কি করল সেটা জানতে হবে। পূর্ণ ফোন করল, ফোনটা সুইচ অফ। পূর্ণর হঠাৎ ঠাকুর ঘরের কথা মনে পড়ল। কিছুক্ষণ ছাদে পায়চারি করে তারপর ঠাকুর ঘরে গেল। ড্রয়ার থেকে লুকোনো চাবিটা বের করে আলমারি খুলল। কতগুলো ছোট ছোট বাক্স, কোনোদিন দেখেও নি সে।
বাপরে, এগুলো কি?
সেগুলো বের করতে গিয়ে একেবারে নিচের খোপে চোখ গেল।
ওরে বাবা, কতগুলো টাকার বান্ডিল, এত টাকা রেখে গেছি। ওরে, এ তো 2000 টাকার নোট, এগুলো তো সব বাজেয়াপ্ত হয়ে যাবে। সেদিনই পালের দোকানে দাঁড়িয়ে খবর দেখছিলাম, বাপিদা জানে না, কিন্তু বলাও যাবে না, বললে চেনে যাবে আমি আলমারি খুলেছিলাম।
কিছুক্ষণ চুপ করে দাঁড়িয়ে পূর্ণ একটা বান্ডিল বের করে রেখে দিল।
এ তো সমুদ্র, এর থেকে একটা বান্ডিল না পাওয়া গেলে কি আর হবে।
সুন্দর করে আলমারিটা বন্ধ করে চাবিটা আগের জায়গায় রেখে দিল সে। তারপর গুনতে শুরু করলো পূর্ণ।
95, 97, 98, 99, 100, 2000 টাকার নোট, মানে
এত টাকা কোনোদিন সে একসঙ্গে দেখেনি, অথচ কেমন অবলীলায় বাপিদা রেখে দিয়েছে। এরাই হলো বড় লোক, আর তার মতো লোকেরা সব ছোট লোক। এরা মালিক পক্ষ হবে না তো কে হবে?
হ্যালো, হ্যালো,
তুমি আবার ওই নম্বরে ফোন করছো কেন?
কোন নাম্বার?
ওই যে মেয়ের নাম্বারটা আমায় দিয়েছিলে।
সে কি? তুমি সেটা কি করে জানলে? আসলে কি হয়েছে বাপিদা, ওই হাত পড়ে গেছিল তো?
জার্মানিতে এরকম অনেক রকম ব্যবস্থা আছে, আমি জেনে যেতে পারি। মনে রেখো, তুমি একদম ওই নাম্বারে আর ফোন করবে না।
আচ্ছা 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 আচ্ছা।
তুমি কোন ঘরে এখন?
ছাড়ে।
ফোনটা কেটে দিল বাপিদা। টাকার কথাটা বলতে গিয়ে চেপে গেল পূর্ণ। জেনে গেলে কষ্ট পাবে ছোড়া, তাকে বাড়ি পাহারা দিতে রেখে গেছে। থাক, এসব কথা আর নাই বা বলল। এনাকি খুব কম খেল, রুমা তার উল্টোটা। কতদিন পরে দিব্যেন্দুর চিন্তা না করে খেতে পারছে। খাওয়া শেষ হবার পরে হলের কোণের বেসিনে মুখ ধুতে না ধুতেই শাড়ি পরিহিত এক মহিলা প্রবেশ করল। এনাক্ষী সঙ্গে সঙ্গে উঠে দাঁড়াল।
আপনি আমাকে নিয়ে এসেছেন?
মহিলাটি চেয়ার টেনে নিয়ে বসে বললেন,
না আমি আপনাকে নিয়ে আসিনি, আমি স্নিগ্ধা, বলতে পারেন আপনাদের মেন্টর।
মেন্টর? এখানে কি কোনো গেম চলছে নাকি?
আপনারা দুজনে খুব কঠিন একটা ফেজে ছিলেন, আপনাদের উদ্ধার করে নিয়ে আসা হয়েছে। আমাদের লক্ষ্য আপনাদের স্বনির্ভর করে তোলা। আপনারা রোজগার করতে পারবেন, নিজের পায়ে দাঁড়াতে পারবেন, সেই জন্যই আমি এখানে এসেছি।
মানে কি করতে হবে আমাকে?
এখানে বিভিন্ন ধরনের কাজ আছে, আমরা কয়েকটা পরীক্ষা করব, সাইকোমেট্রিক টেস্ট হবে। এগুলোর রিপোর্ট অনুযায়ী আমরা সিদ্ধান্ত নেব আপনাদের কোন কাজে লাগানো হবে।
শুনুন, আমি কারো কেনা গোলাম নই। হ্যাঁ, আমাকে অজ্ঞান করে আমার ইচ্ছার বিরুদ্ধে এখানে আনা হয়েছে, আমাকে আটকে রাখলে না ফল ভালো হবে না।
স্নিগ্ধা ট্যাব বের করে কয়েক সেকেন্ড সেটা নাড়াচাড়া করে বলল,
এক সেকেন্ড, আপনার হাজবেন্ড আপনাকে কাজ করতে দিতে চান না, আপনি বাড়ি থেকে বেরিয়ে এসেছেন, খুব ভালো করে জানেন আপনার বাড়ি থেকে আপনার ফিরে যাওয়াটা মেনে নেবে না, তাহলে আপনি এই সময় কি করতেন?
দ্যাটস নান অফ ইওর বিজনেস, আমাকে ফেরানোর ব্যবস্থা করুন।
ও আই সি, তাহলে আপনি ট্রেনিং নিতে বা আমাদের সঙ্গে কাজ করতে আগ্রহী নন?
না।
বেশ, তবে আপনি আপনার ঘরে চলে যান, আপনাকে ফেরত পাঠানোর ব্যবস্থা করা হচ্ছে।
আমার একটা ফোন লাগবে।
রুমে আপনার খাটের উপরে ফোন রাখা রয়েছে, আপনি ফোন করতে পারেন।
থ্যাংক ইউ।
এনাক্ষী ঘর থেকে বেরিয়ে গেল। স্নিগ্ধা রুমার দিকে তাকিয়ে বলল,
সো আপনিও কি ফিরতে চান?
একেবারেই না, আমি ফিরে যেতে আসিনি, কি করতে হবে আমাকে?
দেখুন, আপনার মধ্যে বেশ কয়েকটা ন্যাচারাল ট্যালেন্ট আছে, আপনি কি করতে পারেন আপনি নিজেই জানেন না। আপনি পুনর্জন্ম পেয়েছেন রুমা, কিন্তু আপনি কি আমরা যা বলবো সেগুলো মেনে নিতে পারবেন?
আমি তো জানি না কি করে বাকি জীবনটা চলবে, যিনি ফোন করেছিলেন তার ভরসাতেই বাড়ি ছেড়ে এসেছিলাম। কি করতে চান বলুন?
আপনার পায়ে এখনো ক্ষত আছে, আপনি এখনো ঠিক করে হাঁটতে পারছেন না, আপনাকে কয়েকটা ওষুধ দেওয়া হয়েছে, আপনার রুমেই রাখা আছে, আপনি প্রেসক্রিপশন অনুযায়ী ওষুধগুলো খেতে পারবেন? আপনি চাইলে আপনাকে সময় মতো মনে করিয়ে দেওয়া হবে।
রুমা মুগ্ধ হল, এত যত্ন ভাবা যাচ্ছে না।
তার আগে একটু বলুন না আমাকে কি করতে হবে, খারাপ কোনো কাজ না তো, মানে শরীর বিক্রির ব্যবসা? আমি শুধু এখন এই ভয়টাই পাচ্ছি।
পৃথিবী এখন অনেক দূর এগিয়ে গেছে রুমা, শুধুমাত্র ওই আদিম ব্যবসাটা ছাড়াও অনেক কাজ আছে।
কিরকম?
সব একদিনে শিখে নেবেন।
এমন সময় এনাক্ষি এসে চিৎকার করে বলল,
ফোন যাচ্ছে না তো, কি ফোন দিয়েছেন?
অফিসে সাহেব দিব্যেন্দুকে ডেকে পাঠিয়েছিল। সাহেবকে রুমার পালিয়ে যাওয়ার কথাটা দিব্যেন্দু জানাল। সাহেব ওকে ভালোবাসে, আজকের দিনটা ফুল পেড ছুটি দিয়েছে আর বলেছে সে যেদিন খুশি জয়েন করতে পারে। সাহেবের ঘর থেকে বেরিয়ে দিব্যেন্দু নিজের টেবিলে এল। সুদেব এসে পিঠ চাপড়ে দিল,
শোন ভাই, খুব ডাউন লাগছে তোকে। আরে একটা বউ গেছে তো কি আছে, কটা বউ চাস তুই? আমার একজন আছে, চলে যা, ব্যবস্থা হয়ে যাবে। নেন নাম্বার, নে নাম্বার দিচ্ছি নে।
সুদেবের দেওয়া ঠিকানাতে এসে পৌঁছেছে দিব্যেন্দু। এবার সুদেবের দেওয়া নাম্বারে কল করল সে। রিং হয়ে গেল, কেউ ধরল না। সুখেন চায়ের দোকানে বসেছিল, দিব্যেন্দুকে ভ্যাবাচাকা অবস্থায় দেখে এগিয়ে এল।
কোথা যাবেন নাকি স্যার?
হ্যাঁ হ্যাঁ, আমার অফিসের একজন বলল একজনের কাছে যেতে, একটা কাজ ছিল আর কি, নাম সমিতা।
ও, আপনারও ওখানেই কাজ? আসুন আমার সঙ্গে আসুন।
হ্যাঁ হ্যাঁ।
সুখেন হাঁটতে শুরু করল, তার পেছন পেছন দিব্যেন্দু। কিছুটা যাবার পর একটা ঘরের দরজা দেখিয়ে বলল,
এই যে যান।
হ্যাঁ থ্যাংকস।
লোকে 500 দেয়, আপনি 50 টাকা তো দিন।
দিব্যেন্দু পকেট হাতড়ে একটা 5 টাকার কয়েন বের করল। সুখেন সেটা নিয়ে বলল,
হ্যাঁ তাই দিন তাই দিন, চা খাওয়া যাবে একটা। স্যার কত রকম লোক যে আসছে আজকাল।
সুখেন গেল না, একটু দূরে দাঁড়িয়ে দেখতে লাগল। দিব্যেন্দু কলিং বেল টিপল, দরজা খুলল সমিতা।
আপনি কি সমিতা? ওই সুদেব নাম্বার দিয়েছে, ফোন করেছিলাম ধরছিলেন না।
সমিতা দরজা ছেড়ে দিল, দিব্যেন্দু ঢুকে গেল। সমিতা সুখেনকে দেখে মুখ ঝামটা দিল।
কি রে দাঁড়িয়ে আছিস কেন?
আমি নিয়ে এলাম তো, কাট দিবি তো নাকি?
আমার লোক আছে, সেই পাঠিয়েছে।
সুখেন হতাশ মুখে দাঁড়িয়ে রইল। সমিতা দরজা বন্ধ করে দিল। দিব্যেন্দু চারদিক দেখছে, কেমন তেল চিটচিটে জায়গাটা, তার ঘরের মতো না।
কত টাকা?
500। বউ পাওয়া যাবে
এখানে? সবাই বউ, যা ওই ঘরে যা।
একটা ঘর দেখিয়ে দিল সমিতা। দিব্যেন্দু চারদিক দেখতে দেখতে ঘরটায় ঢুকল। রুমার বয়সী একটা মেয়ে ড্রেসিং টেবিলের সামনে সাজছে। ওর দিকে তাকিয়ে থাকতে থাকতে দিব্যেন্দু পকেট থেকে হাতুড়িটা বের করে হাতে নিল। এই মেয়েটা কি রুমার মতো হবে? রাত দুটো, তিলজলা থানার ওসি নীল বাগচি চা খাচ্ছিল। এমন সময় দরজা ঠেলে অরিত্র ঢুকল।
নমস্কার, আমি অরিত্র, বেশ কিছুক্ষণ ধরে বাইরে বসে আছি, একটু আর্জেন্ট ছিল স্যার, আমি খুব বিপদে পড়ে এসেছি, আমার আমার ওয়াইফকে খুঁজে পাওয়া যাচ্ছে না, ব্লু বেঙ্গল হোটেলে পার্টি ছিল, ওখানে যাওয়ার পর থেকে আর ফোনে পাইনি ওকে।
নীল জলের গ্লাস এগিয়ে দিল।
আচ্ছা আপনি 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 বসুন বসুন, এই যে জল খান, একটু শান্ত হন, আমি দেখছি।
অরিত্র বসল, একবারে গ্লাসের পুরো জল শেষ করল, তারপর নীল বাগচিকে পুরো ঘটনাটা জানাল। ওর সাথে ঝগড়া, ইনাক্ষীর বেরিয়ে যাওয়া, হোটেল, পার্টি, সুবীরের কথা সব।
স্যার আমি আমি সিসিটিভি দেখতে চেয়েছিলাম, ওরা বললো ক্যামেরা খারাপ আছে। আমার বিশ্বাস হচ্ছে না স্যার।
আপনার স্ত্রীর একটা ছবি দেখান।
অরিত্র ফোন বের করে নীলকে ছবি দেখাল।
এনাকে তো আমি চিনি, আসলে আমার স্ত্রী সিরিয়াল দেখেন, তা উনি যখন দেখেন তখন আমিও দেখেছি। আচ্ছা আপনি আপাতত একটা মিসিং ডায়েরি করুন, আর আপনি ছবিটা আমাকে হোয়াটসঅ্যাপ করুন তো, তারপর হোটেলে যাব।
মিসিং ডায়েরি করার পরে নীল অরিত্রকে নিয়ে গাড়িতে উঠল। রাতের কলকাতা, রাস্তা একেবারে ফাঁকা। হোটেলের সামনে গাড়ি এসে দাঁড়াল, সুবীর বাইরেই দাঁড়িয়েছিল। অরিত্রকে দেখে এগিয়ে এলো, সবাই মিলে রিসেপশনে পৌঁছল। নীল রিসেপশনিস্টকে বলল,
সিসিটিভি কবে থেকে খারাপ?
রিসেপশনিস্ট অরিত্রর দিকে তাকিয়ে বুঝল অরিত্রই পুলিশ নিয়ে এসেছে। বলল,
স্যার দুদিন হয়ে গেল, আমরা টেকনিশিয়ানকে খবর দিয়েছি, কাল অ্যাটেন্ড করবে বলেছে।
ব্যাপারটার কিন্তু ইনভেস্টিগেশন হবে, আপনি জড়িত থাকলে কিন্তু ফাঁসবেন, ঠিক বলছেন তো?
হ্যাঁ স্যার, আমাদের সিস্টেম লগে সব লেখা থাকে, আপনি দেখে নিন স্যার, এখানে কোন রকম ম্যানিপুলেশন করা অসম্ভব।
আর একটা পার্টি কাদের হচ্ছিল?
প্রাইভেট পার্টি স্যার।
ডিটেইলস?
অরিত্র দাঁড়িয়ে দাঁড়িয়ে ঘামছে, তার হঠাৎ করে খুব অসুস্থ লাগতে শুরু করেছে। মোড়ের মাথায় দাঁড়িয়ে বিড়ি টানছিল সুখেন। দুপুর দেড়টা বাজে, বিল্লু জোর পায় ওর কাছে এসে জানালো সমিতা সুখেনকে খুঁজছে, খুব দরকার। সুখেন দৌড়তে শুরু করল। বর্ষার সময় বর্ষা না হয়ে রোদ থাকলে বিচ্ছিরি গরম পড়ে যায়। দৌড়তে দৌড়তে সুখেন বুঝতে পারছিল সে কাহিল হয়ে গেছে। সমিতার ঘরের সামনে গিয়ে সুখেন কাশতে শুরু করল। দরজা খোলাই ছিল, বাড়ির ভেতর ঢুকে দেখল দিব্যেন্দুকে বারান্দায় বসিয়ে রাখা হয়েছে। দিব্যেন্দু গম্ভীর মুখে মেঝে বসে আছে, পারুল চিৎকার করছে। সমিতা সুখেনকে দেখে ছুটে এলো।
কিরে, ইচ্ছে করে এই অপয়া মালটাকে নিয়ে এসেছিলি নাকি?
সুখেন দেখল দিব্যেন্দু টুথপিক দিয়ে দাঁত খোঁচাচ্ছে। সে দিব্যেন্দুর সামনে গিয়ে দাঁড়াল।
এটা কি হলো দাদা?
আমি মেটার মধ্যে আমার বউকে খুঁজছিলাম, আমার বউ পালিয়েছে রাতে, ওকে হাতুড়ি দিয়ে মারতাম, কেউ মেরেছি।
সমিতার হাতে ঝাঁটা ছিল, সে মনে হয় এর আগেও দিব্যেন্দুকে দু চার বাড়ি দিয়েছে। এই কথাটা শুনে ঝাঁটা পেটা শুরু করে দিল। দিব্যেন্দু নির্বিকার ভাবে বসে বসে মার খেতে লাগল।
শোন, আমি এখনো কাউকে বলিনি, হ্যাঁ, এখানকার লোক যদি জানতে পারে না আমাদের মেয়েটাকে মেরেছিস তুই, তোর কপালে খুব দুঃখ আছে, ডাকবো শালা, দেখবি?
ডাকো ডাকো ডাকো। আমার কি বউ পালিয়েছে, মারলে মারবে?
এ সুখেন, কি করবো রে?
আমার মনে হয় বউ পালিয়ে গেছে বলে লোকটা কোনো সমস্যা হয়েছে, এটাকে আপাতত ঘরে আটকে রাখা যাক, চল তো।
দিব্যেন্দুর হাত ধরে টানলো সুখেন, দিব্যেন্দু বাধা দিল না, সুখেনের সঙ্গে হাঁটতে থাকলো। একটা ঘরে নিয়ে গিয়ে দিব্যেন্দুকে বাইরে থেকে আটকে দিল সে। সমিতা কপালে হাত দিয়ে বলল,
সালা এক একটা এসে জোটেও, পারুলকে হাসপাতালে নিয়ে যেতে হবে।
আমি নিয়ে যাচ্ছি, কিন্তু একে কি করবি?
টাকা পয়সা কি আছে দেখি, থাকলে ছেড়ে দেবো, নইলে পাটির লোকেদের হাতে দিয়ে দেবো, সালা জেলের হাওয়া খেয়ে আসুক। আর আমার সালা কপাল দেখো, আমি ঘরে ঢোকালাম, কিছুক্ষণের মধ্যে দেখি পারুল চিৎকার শুরু করে দিয়েছে, তারপর দরজা খুলে পারুল বেরিয়ে এলো।
বাকি মেয়েগুলো কোথায় রে?
ও বেরিয়েছে
সবাই।
হ্যাঁ
চল রে পারুল, তোকে নেয়নি কেউ, তোর কপালই খারাপ যা দেখছি।
থাক, তোকে যেতে হবে না, আমি দেখছি কি করা যায়।
খেয়ে ওঠার পর হলেই কখন যে ঘুম চলে এসেছিল রুমা সেটা বুঝতে পারেনি। ঘুম ভেঙে দেখল সে একটা সোফায় বসে আছে, তার সামনে সেই লোকটা পায়চারি করছে যে ওকে এখানে নিয়ে এসেছে। রুমাকে দেখে সে বলল,
আপনাকে একটা ভিডিও দেখাবো রুমা, দেখবেন।
আচ্ছা আমার সঙ্গে যাকে এনেছিলেন তার কি হলো? সে বাড়ি যেতে চাইছিল যে।
আমরা দেখছি ব্যাপারটা কি করা যায়, ঠিক করা
মানে কি করা হবে
সেটা পরে আপনি জানতে পারবেন। তার আগে যেটা বলছিলাম, ভিডিও দেখবেন, অলমোস্ট রিসেন্ট ভিডিও
দেখান।
লোকটা একটা ট্যাব তার দিকে এগিয়ে দিল। ভিডিওতে দেখা যাচ্ছে দিব্যেন্দু একটা ঘরে ঢুকে আচমকা একটা মেয়ের পায়ে হাতুড়ি মেরে দিয়েছে। রুমা শিউরে উঠল, আর একটু হলেই তার হাত থেকে ট্যাবটা পড়ে যাচ্ছিল।
এটা কোথায়?
রেড লাইট এরিয়ায়। ইনি আপনার হাজবেন্ড তো? বুঝতে পারছি কোন নরক থেকে আপনাকে উদ্ধার করে নিয়ে আসা গেছে। এবার বাকি জীবনটা আপনি কি চান তা আপনাকে ঠিক করতে হবে।
কি চাই মানে?
দেখুন, আমাদের জীবন এক একটা সময় এমন একটা জায়গায় চলে যায় যেখান থেকে আমরা আর ঘুরে দাঁড়াতে পারি না। আমরা নিজেরাই বুঝতে পারি না বেঁচে থেকে আমাদের কি লাভ।
আমার সব সময় মনে হতো মরে গেলেই ভালো হতো।
জানি, কিন্তু আপনি মরে যাননি, আপনি একটা নতুন জীবন পেয়েছেন। প্রতিদিনের নরক যন্ত্রণার হাত থেকে বেঁচে গেছেন আপনি। আপনি নিশ্চয়ই সেই জীবনে আর ফিরে যেতে চান না?
চাই না, চাই না।
আপনি আপনার বাবার বাড়ি ফিরতে চান?
আমার সে রাস্তা বন্ধ।
আচ্ছা, আমি আপনাকে একটা অফার দেব রুমা। আপনি যদি চান কাজটা করবেন না, আমি কিন্তু আপনাকে জোর করব না। কিন্তু আপনার মতো মেয়েরা যারা জীবনে এতটা সহ্য করে এসেছেন তারা কিন্তু অনেক কাজ করতে পারেন, এমন কাজ করতে পারেন যেটা কেউ ভাবতেও পারবে না। আপনি রাজি থাকলে আমরা আপনাকে তৈরি করব। তবে হ্যাঁ, একদিনে হবে না, একটু সময় লাগবে।
কি কাজ?
সেটা এখনই বলবো না। আপনার ট্রেনিং শুরু হবে কাল থেকে। দেখুন আপনি কিভাবে সেটা গ্রহণ করেন, তারপর আমরা আরেকবার কথা বলবো না, ঠিক আছে?
ট্রেনিং হবে? আমি কিছু বুঝি না। আচ্ছা, তাহলে কি আমাকে শরীর বেচতে হবে?
শরীর? শরীর কি? এতদিন তুমি শরীর বয়ে বেরিয়েছ, কি করেছ সে শরীর দিয়ে?
লোকটার যেন একটা অদ্ভুত সম্মোহিনী ক্ষমতা আছে। লোকটা যেন তার মাথায় ঢুকে যাচ্ছে ধীরে ধীরে, তার মস্তিষ্ককে নিয়ন্ত্রণ করে ফেলছে যেন। আপনি থেকে তুমিতে চলে গেছে কখন রুমা বুঝতেও পারল না।
তা বলে
তোমার কাছে যা আছে তা সবার কাছে থাকে না। তুমি নিজেই জানো না তুমি কি করতে পারো। তুমি আমার কথা শুনে দেখো একবার। শুনবে রুমা?
শুনবো। আমার তো কোথাও যাওয়ার জায়গা নেই, আমার আর কিছু করারও নেই।
লোকটা এগিয়ে এসে তার কাঁধে হাত দিল।
আমি জানি তুমি পারবে, তোমাকে পারতেই হবে।
আমাকে মেরে ফেলবে না তো কেউ?
আমরা সবাই একদিন মরে যাই রুমা, তার আগে বেঁচে থাকার মতো বেঁচে থাকা দরকার, তাই না?
কি পরিণতি হবে রুমার? জীবনের নরক থেকে তার কি মুক্তি হল, নাকি আরো এক গভীর নরকে প্রবেশ করল সে? সমস্ত বিশ্বাসঘাতকের সন্ধান দেব আমি। আসছে অভিক অর্জুন দত্তর বিশ্বাসঘাতকের সন্ধানে পর্ব 2 আগামী শনিবার। Till then, like, share and subscribe to my official channel and do not forget to click on the bell icon for notifications. নিজে তো শুনছেন, সঙ্গে বন্ধুদেরও জানান। প্রত্যেক শনিবার রাত 9 আমি মীর নিয়ে আসি গপ্প মীরের ঠিক আপনার গপ্পের প্লেলিস্ট।